খুব সিরিয়াসলি বলছি, আমাদের আজকের গল্পটা একেবারেই ভীতুদের জন্য নয়। কিছু দৃশ্য এবং শব্দ আপনার মনকে চরম আতঙ্কিত করতে পারে, এটুকু বুঝে নিয়ে গল্প শুনুন। আর এই গল্পে কিছু তন্ত্রমন্ত্র, ধর্মীয় ক্রিয়াকলাপ এবং অপরিশীলিত শব্দের উল্লেখ আছে। গল্প তৈরির খাতিরে লেখক এসবের অবতারণা করেছেন। ধর্মীয় ভাবাবেগকে আহত করা আমাদের উদ্দেশ্য নয়। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের ভয়ের গল্প কবরের জীব। আপনার বাড়ির পাশে ওষুধের দোকান খোলা আছে তো? মাঝরাতে ঘুমের ওষুধ দরকার হলে খোলা পাবেন তো? ইলেকট্রিক অফিসে ফোন করে দেখুন তো, রাতে কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে কিনা। না, আসলে আমাদের মন বলছে আজকের গল্পটা মন দিয়ে শুনলে আজ রাতে আপনার আরামের ঘুমটা নাও আসতে পারে। আমাদের আজকের গল্পে বিশেষ কচকচানি নেই, বড়সড় বক্তৃতাও নেই, শুধু আছে মারকাটারি ভয়। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের কাহিনী কবরের জীব।
বালতির জলে বেশ খানিকটা ফিনাইল ঢেলে নিল বউটা, নেতা ডোবালো হরাশ হরাশ করে। তারপর জল জল অবস্থাতেই ঘর ময় বুলোতে লাগলো নেতাটা। উগ্র ফিনাইলের গন্ধে ভরে উঠল ঘর।
তুই রাত দুপুরে আবার শুরু করলি,
ঢং করো না তো, চুপ করে যেমন শুয়ে থাকো।
এত বড় বড় কথা বলবি না বললাম।
বেশ করবো বলবো, বিড়ি ফুকচো ফোকো, আমার কাছে মাথা গলাতে আসবে না বললাম।
বেরিয়েই যাবো,
এমন কান্ড হয় জানলে আব্বা এখানে দিত না আমাকে, জানালেই এসে নিয়ে যাবে।
এত বড় ফুটুনি কোথায় শিখেছিস রে? ওই ডাইনি মাগির থেকে ওর সাথে সারাক্ষণ গুজুর 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 ওই দিচ্ছে না এসব বুদ্ধি? নিজের ঘরের লোকটাকে তো গিলে বসে আছে, ছেলেকেও কাছে রাখে না। ওটা একটা পাকা ডাইনি, ওর সাথে মিশলে
খবরদার।
বউটা বালতির জলেই ঝপাং করে নেতাটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। পরনের ছাপা শাড়ি এলোমেলো, চুল উস্কো খুস্কো, মুখখানা ভারী মিষ্টি, নতুন বিয়ে প্রায় দুহাত ভরা ঝনঝনে কাঁচের চুড়ি, কিন্তু এখন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে যেন। নতুন বউ মুখ ঝামটা দিলেও বুকটা যেন নরম হয়ে এলো লোকটার। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে, সে মিটিয়ে নেওয়ার ভঙ্গিতে বলল,
একদম কোনো মেয়ে মানুষ সম্পর্কে না জেনে সব বলবে না, একা থাকলে তোমাদের গায়ে জ্বালা ধরে না, তোমাদের কাউকে পচে না তো না জিয়াপা, তুই খুব জ্বলন।
আচ্ছা আচ্ছা, আর বলবো না তোমার নাজিয়াপাকে নিয়ে, তোমার ঠান্ডা লেগে যাবে বলেই তো এত কথা। ওই যে ফিনাইল দিয়ে ঘর মোছা, 12টা বেজে গেছে, দেখো ঘুমবে এস।
বউটার মনটাও বোধহয় নরম হয়ে আসত, কিন্তু তার আগেই শব্দটা ভেসে এলো, ঠিক যেন দাঁতে দাঁত ঠুকছে কেউ সজোরে। বিভৎস একটা মাংস পচা গন্ধ এসে ভরিয়ে দিল ঘর, বোধহয় গোটা পাড়াটাই, সাথে আওয়াজটা বেড়ে গেল বহু গুণ। ভয়ে বউটা দোকানে হাত চাপা দিয়ে কেঁদে ফেলল।
আমি থাকবো না এখানে, আমি আর থাকবো না, তোমরা মরা দাফন করো না, কোনো নিয়ম মানো না, সব মরা ফেলে দাও ওইখানে, আর ওই ওই ওটা ওগুলো দিয়ে।
চুপ 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 চুপ, নাম নিস না, নাম নিস না রে, চুপ।
খবরটা পেয়ে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়েছিল দিবা। তখন সবে অফিস থেকে ফিরেছে, সারা বছর রাতের বেলা স্নান করা দিবার অভ্যাস, সেজন্য বড় চুল রাখে না মাথায়, ঠান্ডা লেগে যায় তাতে, কাঁধ অবধি কাটা ছোট চুল তার। সেদিনও স্নানে যাবার কথাই ভাবছিল, সেই সময় মোবাইলটা হঠাৎ বেজে উঠল, অচেনা নাম্বার।
হ্যালো,
হ্যালো, হ্যালো,
হ্যাঁ বলুন, হ্যালো,
তুমি দিবা বলছো তো? আমি মারিচপুর থেকে বলছি, আফসার চাচা।
দিবা ওই নামে কাউকে মনে করতে পারল না, পারার কথাও নয়, কোন ছোটবেলায় গেছে, কিন্তু মারিচপুরের নামে থমকে গেল দিবা।
হ্যাঁ বলুন চাচা।
তোমার নানি জানে ইন্তেকাল হয়েছে, ও খবরই তোমাকে দেওয়ার জন্য রশিদ আখালার ডায়েরিতে তোমার নাম্বার লেখা ছিল।
কখন, কিভাবে?
এই তো বিকেলের পর, বয়স হয়েছিল তো, তাই আর কি।
কিছুক্ষণ চুপ। সত্যি বয়স হয়েছিল নানির, কি বলবে কি করা উচিত বুঝতে পারল না দিবা। সুতোটা এতটাই আলগা ছিল যে
তুমি কখন আসতে পারবে বেটি?
আমি?
তুমি? এছাড়া তো আর কেউ নিচে নেই।
মুহূর্তে দিবার মনে হল তারও আর পৃথিবীতে রক্তের সম্পর্কের বলতে, আপন বলতে কেউ নেই আর। আমি চলে যাওয়ার পর বার কয়েক ফোনে কথা হয়েছিল নানির সাথে, উনি চাইতেন না কোনোদিন যে দিবারা যাক ওখানে। আমি থাকতে সেই কোন ছোটবেলায় একবার মাত্র গিয়েছিল, কি সুন্দর ছিল গ্রামটা, আমি নিজেও চাইতো না ওখানে যেতে, ওখানকার বিষয়ে কথা বলতেও চাইতো না।
ভালো কেটে গেল নাকি?
লোকটার কথায় ঘোর কাটল, একটু লজ্জা পেয়ে বলল,
নানাম শুনছি, এখান থেকে যদি ঘন্টাখানেকের মধ্যে স্টার্ট করি, সময় মতো পৌঁছে যাব আশা করছি।
আচ্ছা, আজ রাতেই তো এসে পড়বে তাহলে?
হ্যাঁ, আমি গাড়ি নিয়ে যাব, ঘন্টা চারেক ম্যাক্সিমাম।
না 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 না, তুমি কাল সকালে এসো, আজ রাত্রিরে তো কিছু হবার নয়, সকালেই এসো।
কেন, অযথা রেখে কি হবে, তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই তো ভালো, বিকেলে মারা গেছে নানি, সারা রাত রাখাটা।
রাত্রিরে কিছু হবে না, তুমি ভোর চলে এসো, কাল যা হওয়ার হবে, রাখলো ম্যা, সাবধানে এসো।
কিছু বলার আগেই ফোনটা কেটে দিল লোকটা। কি অদ্ভুত, আমাকে সারা রাত রাখার মানেটা কি? শীতের রাতে হয়তো বেরোতে চায় না, গোসল করানো, কবর, তবুও মনটা খচখচ করছে, বাসি হবে দেহটা, কিছু করার নেই তার। হঠাৎ মাথা এলো, আচ্ছা একটু বাদে স্টার্ট দিলে কেমন হয়, কাজকর্ম সব না হয় কাল হল, সে গিয়ে অন্তত থাকতে পারবে বাড়িটায়। না, নানির জন্য প্রবল দুঃখ যে অনুভব করছে সেটা নয়, করার কথাও নয়, কিন্তু তবু নিজের রক্তের মানুষ বলতে তো ওই একজনই ছিল। কিছু না হোক, ওই বাড়িটায় যেখানে নানির দেহ শোয়ানো আছে তার পাশে বসে থাকতে তো পারবে। এই ফোনটা বেজে উঠল, বিশেষ রিংটোন।
ফোন করলি না যে বড়?
রোজ অফিস থেকে বাড়ি ঢুকে বিতানকে ফোন করে দিবা, অলিখিত নিয়মের মতো হয়ে গেছে যেন, অফিস পৌঁছে আর ফেরত এসে। ওদের প্রায় 3 বছরের সম্পর্ক, এই 3 বছরে কখন যেন অভ্যাসে পরিণত হয়েছে এগুলো।
একটা মিসহ্যাপ হয়েছে রে, আমার নানি মারা গেছে।
ও, তা তোকে কে খবর দিল?
ওই ওখানকার একটা লোক, প্রতিবেশী, যেতে হবে বুঝলি।
তুই মারিচপুর যাবি?
বিতান জানেই বিষয়টা, কোনো এক অজ্ঞাত কারণে মারিচপুর যে ধামাচাপা বিষয় সেটা জানে, যতটুকু দিবা জানে ততটুকুই জানে বিতান।
হ্যাঁ যেতে তো হবেই, আর তো কেউ নেই জানিস।
ঠিকই, কাল কখন বেরোচ্ছিস?
কাল না, আজকে স্টার্ট করব।
শিগগিরই পৌঁছাতে তো মাঝরাত। অত রাতে কি কাজকর্ম হবে ওনার?
না, তবু
বুঝেছি। কতদিনের প্ল্যান?
কালই ফিরবো হয়তো।
অফিসে জানিয়ে দে, আর আমাকে পিক করে নিতে পারবি? তাহলে তোর বাড়ি দৌড়াতে হবে না।
তুই কেন
একা সাজবি না দিবা? তোকে মোটেও একা ছাড়বো না।
তোর অফিসে প্রবলেম হবে না?
তুমি এত না ভেবে রেডি হ, বেরোনোর আধ ঘন্টা আগে কল করিস। বাই।
ফোনটা কেটে খানিক বসে রইল দিবা। বিতানটা বড্ড কেয়ারিং, এটাই সবচেয়ে টানে ওকে। প্রতিটা বাড়ির বারান্দায় মশাল জ্বলছে, ইলেকট্রিসিটি আছে মারিচপুরে, অন্যদিন সেই আলোই জ্বলে, কিছু বিশেষ দিনে এটা করা হয়। প্রতিটা বারান্দায় মশাল জেলে রাখা হয় সারা রাত, যাদের বারান্দা নেই তারা উঠোনে জেলে রাখে। আর এই দিনগুলোয় সারা রাত জেগে কাটায় মারিচপুরবাসী, ফিসফিস করে কথা বলে নিজেদের মধ্যে, শত প্রয়োজনেও বাইরে বেরোয় না, ওই মশাল ডিমোয় না, বাথরুমে যাওয়া দরকার হলেও বেরোয় না কেউ, হয় চেপে রেখে দেয় নয়তো বাড়ির ভেতরেই। যারা আর্থিকভাবে সচ্ছল তারা বাড়ির ভেতরেই বাথরুমের ব্যবস্থা করে রেখেছে এই কারণে, বাকিরা একটা নালা মতো কেটে রেখেছে ঘরের কোথাও, যেটার শেষ অংশ গিয়ে বাইরে শেষ হয়েছে, তারা সেখানেই কাজ সারে।
আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ।
আয়াতুল কুরসি বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো মহিলা।
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ।
তার ঘরের সামনে কোথাও মশাল জ্বলছে না, ঘরের ভেতর টিউব লাইট জ্বলছে রোদ যেমন জ্বলে। রাতের খাওয়া দাওয়ার ব্যাপার নেই আজ, কাজ আছে তাই খাওয়া যাবে না। টালির চালওয়ালা দুটো ঘর, একটা রান্নাঘর, বাথরুম বাইরে, উঠোন আছে সেখানে কিছু গাছপালা, সেখানেই বাথরুম। বাথরুমে পরিষ্কার বালতিতে জল ভরা আছে, পরিষ্কার মগ সাথে। জল নিয়ে দুই পা দুই হাত কোনোই অবধি ধুলো মহিলা, বরফ ঠান্ডা জল। এবার ভিজে হাত পায়েই বেরিয়ে এসে এগিয়ে চলল বাড়ির সীমানা ছাড়িয়ে, বিড়বিড় করেই চলেছে মহিলা, হাতে একটা বোতল। বাড়ি ছেড়ে রাস্তায় এসে পড়ল মহিলা, দুপাশে যত বাড়িঘর চোখে পড়ছে সব কটায় মশাল জ্বলছে দাউ দাউ করে। মুখ বেঁকালো মহিলা, ভরং আর নাটকে এই গ্রামের লোক একেবারে মাহির, জঘন্য কুৎসিত একটা নিয়ম বছরের পর বছর চালিয়ে আসছে, নিয়ম ভাঙার ইচ্ছে বা সাহস কিছুই নেই। হাতমরা হয়ে বাঁচবে তবুও এভাবেই চলবে। ভাবতে ভাবতেই জাহানারা খালার বাড়ির সামনে এসে পড়ল মহিলা। এই বুড়িরই ইন্তেকাল হয়েছে আজ, বয়স হয়েছিল মেলা, সময়ই গেছে। বাড়ির সব আলো জ্বলছে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে, সামনের রাস্তাটাও আলোকিত হয়েছে কিছুটা। এত আলো কোনোদিন জ্বালেনি খালা, আজ বোধহয় এই আশেপাশের লোকই জেলে রেখে দিয়ে গেছে। কেউ আছে বলে তো মনে হয় না এখন, কে থাকবে, কার এত বুকের পাটা এখানে, সব তো নপুংসক। একটা কাজের মেয়ে থাকতো, সে আছে কিনা কে জানে। ভাবতে ভাবতেই পুকুরটার কাছে চলে এসেছে মহিলা, পিছল সিঁড়ি দিয়ে সাবধানে নামল, হাতে ধরা শিশির ছিপি খুলে খানিকটা জল নিল পুকুর থেকে। মারিচপুরে আর কিছু থাকুক না থাকুক পুকুর খাল বিল আছে কিছু, তাই তিন ঘাটে জল জোগাড় করাটা সমস্যা না, আজ রাতেই এই জল লাগবে, কাজে বসতে হবে। টাটকা জল নিয়ে বসাই নিয়ম, এবার যেতে হবে আরো দুটো পুকুরে। সময় নষ্ট না করে এগুলো মহিলা দ্বিতীয় জলাশয়ের উদ্দেশ্যে। ঠিক তখনই আওয়াজটা শুনল। কয়েক লক্ষ শেয়াল যেন উল্লাসে একসাথে ডেকে উঠল, বুকের রক্ত জল হয়ে যাওয়ার মতো আওয়াজ। এই ডাক শেয়ালের নয়, পৃথিবীর কোনো প্রাণীরই নয়, এ হল এমন একজনের উল্লাসের শব্দ যে এই পৃথিবীর কেউ না। আজ তার খুব আনন্দের রাত, এমন রাতে এমন শব্দই আসে, এই দুবছরে কয়েকবার শুনেছে মহিলা। যতবার মরেছে কেউ ততবার।
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
দিগুণ তাড়াতাড়ি বিড়বিড় করতে করতে বাকি দুই ঘাটে জল নিল মহিলা, তারপর এগুলো ঘরের দিকে, মুখ চলছে সমানে। তাড়াতাড়ি পা চালিয়ে যখন নিজের বাড়ির চৌহদ দিতে ঢুকল, তখনই বুঝল গণ্ডগোল আছে কিছু। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে সামনে এসে বউটা বলল,
নাজিয়া আপা, কই গেছিলে গো এত রাত্রিরে?
মুহূর্তের জন্য মনে হলো ওই বউটাই, বাচ্চা মেয়ে, বিশেষ করে এই গায়ে এসেছে কয়েক মাস হলো। খুব আসে তার ঘরে, নাজিয়া আলাপি নয়, গল্পবাজ তো নয়, তবুও বউটা কি যে পায় ওর মধ্যে কে জানে। পচা গন্ধটা নাকে লাগতেই সম্বিত ফিরে এলো নাজিয়ার। আয়াতুল কুরসি পড়া কখন থামিয়ে দিয়েছিল, ফের শুরু করলো নাজিয়া।
ওয়ালা ইউহিতুনা বিশাইয়িন মিন ইলমিহি ইল্লা বিমা শা।
সামনে দাঁড়ানো বউটা হাসছে, তার মিষ্টি ঢলঢলে মুখটা ক্রমশ বদলাচ্ছে, চোয়াল গাল সব সরে গিয়ে দুপাটি দাঁত বেরিয়ে এসেছে, মাড়ির দাঁতগুলো ঝকঝক করছে ছুরির মতো। ওভাবেই হাসলো জিনিসটা, সেই বিকট লক্ষ শিয়ালের ডাকের মতো। এত কাছ থেকে এমন আওয়াজ শুনে মাথাটা ঘুরে গেল নাজিয়ার। ঠিক তখনই হাতে থাকা বোতলটা থেকে জল নিয়ে ছুঁড়ে দিল জিনিসটার দিকে, অমনি কালো ধোঁয়া হয়ে উবে গেল ওটা। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে বালতি গামলায় ধরে রাখা ওই ঠান্ডা জলে স্নান করল নাজিয়া। স্নান না করলে কাজে বসাই যাবে না এরপর। ওর নিঃশ্বাসের বাতাস লেগেছে ওর গায়ে, নিজেকে আগে শুদ্ধ করতে হবে। নাপাক হয়ে গেছে শরীর, নিজের শরীর বাঁধা আছে নাজিয়ার, ঘরও বাঁধা, কিন্তু তাতে কি, হই শয়তানের বিষাক্ত বাতাস লেগেছে গায়ে, না ধুলে চলবে কেন? সব সেরে কাজে বসল নাজিয়া, জোগাড় করে বসতে বসতে অনেকটা রাত হয়ে গেল। এক মনে কাজ করে চলেছে সে, নিজের উপর রাগ হচ্ছে ওর, কেন ও মুহূর্তের জন্য হলেও ভুলে গেছিল যে হৌল এমন একটা পিশাচ যা যে কোনো প্রাণীর রূপ ধরতে পারে। সাধারণ মানুষের কারোর বোঝার ক্ষমতা নেই যে আসল মানুষ নয় ওটা, এতটাই শক্তিশালী হৌল। এক মনে কাজ করছে নাজিয়া শীতের নিস্তব্ধ রাত। হঠাৎ একটা আওয়াজে থেমে গেল নাজিয়া। এটা কিসের শব্দ, গাড়ির না? এখন গাড়ি করে এ গায়ে কে উঠতে আসবে? তখনই ওই লক্ষ শিয়ালের ডাকের মতো বিভৎস উল্লাসের শব্দ শোনা গেল।
এটা কেমন আওয়াজ রে?
গাড়ি থেকে নামছে না দিবা, নানির বাড়ির ঠিক সামনেই এসে দাঁড়িয়েছে গাড়িটা, ড্রাইভার সিটে বিতান।
শেয়ালের ডাক শুনিস নি কখনো? এগুলো সব শেয়াল।
কত শেয়াল?
তোমার গ্রাম তোরাই জানিস, আমি কি করে বলবো, ছাড়ো সব, নামবি তো নাকি?
হরিশালা,
বাড়িখানা তো হেবি সুন্দর রে, তোর নানি তো বেশ রাইস ছিল তার মানে। হ্যাঁ,
লোকজন তো কাউকেই দেখছি না।
তো কাকে দেখবি, কেউ জানে তুই আসছিস? তাহলে এত রাতে রাস্তায় কে দাঁড়িয়ে থাকবে?
হম, তাও বটে, চল ভেতরে যাই।
বেশ বড় কাঠের দরজা, কাঁচ লাগানো তাতে, ভেতরে ভারী পর্দা ঝোলানো, কিছু বোঝা যাচ্ছে না, কলিং বেল নেই। দরজায় হাত দিয়েই ঠকঠক আওয়াজ করল দীপা।
আমি আমি দীপা, আমারই নানি জান।
কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে গেল। একটা বছর পনেরোর মেয়ে, রোগা মতো। ভেতরে ঢুকতে ঢুকতে দীপা বলল,
নানিকে কোথায়? ওপরের ঘরে। তুমি?
আমি খালেদা, আমার মা এখানে কাজ করে, মা বাড়ি গেছে তাই আমাকে রেখে গেছে। আসলে ভাই তো একা বাড়িতে, ভাই ছোট অনেক।
তুমি একা আছো?
হ্যাঁ আপা, আর কে থাকবে?
অবাক হলেও আর কথা বাড়ালো না দীপা, সিঁড়ি ভেঙে দোতলায় উঠে গেল। সিঁড়ি দিয়ে উঠেই প্যাসেজ, সেই বরাবর তিনটে ঘর পরপর। প্রথম ঘরটার দরজা খোলা, প্রচুর আলো আসছে ঘর থেকে, সেই ঘরেই ঢুকল ওরা। কালো পালিশ করা কাঠের পালঙ্ক, চকচক করছে পালিশ, বিছানায় সুন্দর একটা চাদর পাতা, বালিশে মাথা দিয়ে নানি শুয়ে ঘুমোচ্ছে বলে ভুল হয়। কত বছর বাদে নানিকে দেখলো দীপা, মনে করতে পারল না। রশিদা বেগম নামটুকুই যা ছিল সেও মুছে গেল। কান্না পাচ্ছে না দিবার, তবে কষ্ট হচ্ছে বুকের ভেতরে। ঘরের মেঝেতে সুন্দর একটা কার্পেট পাতা, কাঠের সোফা, তাতে লাল গদি, একটা টেবিল, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, সুন্দর পর্দা জানলায়। অদ্ভুত বিষয় একটাই, ঘরে এত আলো কেন? বুনে দেখল দীপা, টিউব বাল্ব মিলিয়ে আটটা আলো জ্বলছে ঘরটায়, তার উপর আবার একটা চিমনি জ্বালিয়ে রাখা। বাড়িতে যথেষ্ট আলো দেখতে পেয়েছে, সামনে প্যাসেজেও তাই। এই ঘরে এত বেশি।
খালেদা।
জি আপা।
এত লাইট জ্বলছে কেন গো এই ঘরে? নানি কি এত আলো জেলে রাখতো?
না তো, শরীর খারাপ হলো জবের থেকে, তবে থেকেই আলো লাগিয়ে নিয়েছিল নানি।
কেন, রোজ জ্বাল তো এই লাইটগুলো?
না, আজকের জন্যই লাগিয়েছিল।
বিতান আর দীপা পরস্পরের দিকে তাকালো, ইশারায় চুপ করতে বলল বিতান দীপাকে। খালেদাকে বলল,
এই একটু চা করতে পারবে খালেদা?
হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন না, আমি এখনই করে আনছি।
সোফায় বসলো দুজন, বেশ ঠান্ডা এখানে। নানির মৃতদেহের উপর একটা সুন্দর ভেলভেটের চাদর দেওয়া, সেদিকেই তাকিয়েছিল দীপা। এইটুকু মেয়ে কিভাবে একা ছিল ভাব। আচ্ছা আচ্ছা, লোক পারবে না।
ওর মা ওকে এখানে একা রেখে চলে গেল, স্ট্রেঞ্জ। আর এই এত আলুর ব্যাপারটাও।
বাদ দে, এত মাথা কাটাস না। তুই কতকাল পরে এলি, এই গ্রামের কি নিয়ম তুই জানিস না, তাই এসব বিষয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ঠিকঠাক কাজ টাজ সেরে উঠলেই শান্তি।
যেটা কাল সকালের আগে হচ্ছে না।
সকাল আর কার ঘরে, ঘড়ি দেখ, আর একটু বাদ। ওটা কি রে? দেখ দেখ।
বিতানের দৃষ্টি অনুসরণ করে তাকালো দীপা খাটের ঠিক পায়ের দিকটায়। উল্টো দিকে একটা ড্রেসিং টেবিল থাকায় সেটা চোখে পড়েছে। সাদা ধবধবে দেওয়ালে কালো কিছু দিয়ে আঁকা, একটা অদ্ভুত দেখতে কি যেন। তারার মতো, সেই তারার মাঝে মাঝে আবার কিসব লেখা। তারা যে কোনটা ওপরের দিকে, তার উপর একটা মুখ আঁকা, মনে হচ্ছে কোনো বাচ্চার আঁকার খাতা। গোল একটা মুন্ডু, তাতে গোল গোল দুটো চোখ, দাঁতগুলো বের করা, হাসছে না ভয় দেখাচ্ছে বোঝা যাচ্ছে না, বড় বড় দুটো কান, নেড়া মাথা,
কি লেখা বলতো ওগুলো?
আমি কি করে বলবো?
তুই পড়তে পারিস না, দেখ না।
আমি আরবি পড়তে জানি না মোটেও। কি বিকট বাবা!
বলতে বলতেই খালেদা হাজির, একটা ট্রেতে দু কাপ চা, কিছু বিস্কুট।
তুমি চা খাবে না খালেদা?
জি না আপা, আপনারা খান না।
খালেদা, ওইটা কি গো তুমি জানো? কোনো বাচ্চা আসে বুঝি এখানে? তোমার ভাই, সে করেছে দুষ্টুমি?
আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপা, আমি যাই, নিচেই আছি, দরকার হলে ডাকবেন।
আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে বেরিয়ে গেল মেয়েটা। গোসল আর কাফন হয়ে গেছে, দিবা নিজেই করতে চেয়েছিল নানির নিকট আত্মীয় হিসেবে, কিন্তু এই গ্রামে একজন মহিলা আছেন যিনি এই গোসালের কাজ করেন। মধ্যবয়সী মহিলা এসে বললেন,
কখনো করিয়েছ গোসল? এত সোজা নয় গো মেয়ে। যতই হোক, জান বেরিয়ে যাওয়ার পর কেউ আপন না। পারবে না তুমি, ভয় পাবে।
আর কথা বাড়ায়নি দিবা। সত্যি তাই, মৃতদেহ গোসল করানো দূরের কথা, দেখেও নি কখনো। ওই ভদ্রমহিলা নানির ঘরেই নিয়মগুলো সারলেন। দরজা বন্ধ ছিল, ভেতর থেকে সুগন্ধি সাবান আর কর্পূরের গন্ধে ম ম করছিল চারপাশ। গোসল করানোর পর কাফানে মুড়িয়ে শুয়ে দেওয়া হয়েছে নানিকে। এরপর ইমাম এলেন, জানাজার নামাজ পড়া হল। বেলা হয়েছে বেশ, 10টা বাজে, এবার বোধ হয় আর দেরি করা উচিত না। কিছু লোক নিচে জটলা করছে, লোকগুলো নিজেদের মধ্যে কি যে ফিসফাস করছে বুঝতে পারছে না দিবা। বিরক্ত লাগছে, এত বেলা হলো, লোকজন জড়ো হয়েছে অনেক, মহিলারাও আছে, বেশ কিছু মানুষের চোখে জল। এদের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে, নানি এদের কাছে বেশ একজন কাছের মানুষ ছিল, মানুষের বিপদে আপদে সাহায্য করত, ছোট ছেলে মেয়েদের পড়াতো রোজ সন্ধ্যায়। দিবার আম্মির কথা মনে পড়ছে, আম্মি নানির স্বভাবটাই পেয়েছিল, তার মানে আম্মির মধ্যেও ছিল এমন মানুষের পাশে থাকার স্বভাব।
এই দিবা, আর কি রিচুয়াল আছে রে তোর?
দাফন করে দেওয়াই তো।
হ্যাঁ, তো আর লেট করে লাভ নেই।
দাঁড়া তো দেখি।
বলতে বলতেই কয়েকজন ওপরে এলো। মুরব্বী গোছের একজন বলল,
বেটি এবার খালাম্মাকে নিয়ে যেতে ইজাজত দাও।
হ্যাঁ, এটা বলতেই যাচ্ছিলাম আমি, চলুন। কবরস্থান কত দূর?
খানিক চোখ চাওয়াচাড়ি করল লোকগুলো, তারপর সেই আফসার চাচা বলে উঠল,
বেটি একটা ব্যাপার আছে আমাদের মাঝিপুরে, একটা নিয়ম, তোমার আর কোনো কাজ নেই, তুমি জিরো, এবার যা করার আমরা করে নেব, তুমি নিশ্চিন্ত থাকো।
মানে কবর দেওয়া হবে তো এবার নানিকে? তার আগে যদি কিছু রিচুয়াল থাকে আপনাদের সেটা করুন, কিন্তু আমি তো যাবো কবর।
না না না, শোনো শোনো বেটি, এখানে ওভাবে কিছু হয় না, এখানে অন্য নিয়ম, মারিচপুরের নিয়ম, মারিচপুরেরই।
কি নিয়ম নিয়ম করছে, নিয়মটা কি সেটা তো বলুন।
এখানে দাফন কবর হয় না, এখানে একটা জায়গা আছে, সেখানেই দেহ রাখা হয়। আর ওই মারিচপুরে কোনো কবরস্থান নেই।
নেই? তাহলে কোথায় দাফন? মানে
দাফন হয় না বলছি তো, একটা জায়গা আছে গ্রামের শেষ দিকটা, সেইখানেই রাখা হয়।
রাখা হয় মানেটা কি? কবরই তো দেয়া হয় সেখানে।
না
না, তাহলে
ওইখানেই রেখে, মানে মানে ওই ফেলা হয় আর।
ফেলা হয় মানে আপনারা আমার নানির দেহ ফেলে দেবেন?
বললাম যে এই গ্রামের এইটাই নিয়ম, সবার জন্যই এক নিয়ম, বহু বছর ধরে চলছে, আর সময় নষ্ট করো না, আমাদের নিয়ে যেতে দাও না।
একদম না, আমি তো এভাবে ফেলে দিতে দেব না, আমি নিয়ম মতোই দাফন কবর সব করব, তাতে আপনারা থাকে থাকুন, নয়তো আমিই করব সব। গ্রামে জায়গা না দেন, না দেবেন, নানির বাড়ির পেছনে ফাঁকা জমি আছে, সেখানে না হয়।
না না না, একদমই নয়, এখানে এসব নচ্ছাড়পনা একদম চলবে না।
হাউ ডেয়ার ইউ, আমি নিয়ে যাব আমার নানির দেহ, আম্মাকে যেখানে কবর দিয়েছি সেখানেই রাখবো নানিকে, গাড়ি আছে সাথে, আপনারা যান, কোনো প্রয়োজন নেই আপনাদের।
এমনটা বলো না, চুপ করো, তোমায় কি কিছু বলেনি তোমার আম্মি?
গোসল করানো ভদ্রমহিলা এগিয়ে এলেন।
কি বিষয় বলবে আম্মি?
মারিচপুরের এই প্রথার ব্যাপারে?
না,
বলা উচিত ছিল। শোনো, মারিচপুরে কেউ মারা গেলে মৃতদেহ দাফন কাফন কিচ্ছু করার নিয়ম নেই। একটা জায়গা আছে, এখানেই ফেলে দিতে হয়, এইটা করতেই হয়। কারো ভালো লাগে না নিজের কাছের মানুষদের কাফন না দিয়ে ফেলে দিতে, কিন্তু কিচ্ছু করার নেই। বহু কাল ধরেই এমনটা চলে আসছে, নাহলে এই বিপদ।
বিপদ? কি বিপদ?
ওখানে একজন থাকে, তার কাজেই দিতে হয়। তিনি নেন, তিনি আল্লাহ নন, ভালো কিছুও নন, শয়তানি শক্তি। এর চেয়ে বেশি জিজ্ঞেস করো না। তুমি এখানে থাকো না, তোমার এখানে বেশি জানার দরকার নেই, বিপদে পড়বে।
নানির বাড়ি থেকে বেশ দূর জায়গাটা, একটা ভ্যান জোগাড় করেছে এরা। ভ্যানটায় সাদা চাদর বিছানো, নানিকে শোয়ানো হয়েছে ওই ভ্যানে, তাকেও মোড়া সাদা চাদরেই। প্রচুর ফুল দেওয়া হয়েছে দেহ জুড়ে। উপস্থিত সকলেই সাদা কাপড় জামা পরে নিয়েছে। ভ্যান চালক ভ্যান টেনে নিয়ে চলল। দিবাকে প্রায় ধমকে চুপ করিয়ে দিল একজন।
ইখলাস পড়ছি তো।
সুরা পড়া নিষেধ।
ইখলাস তো ইন্তেকালের পরে পড়া যায়।
না না, যায় না, এখানে যায় না, সব চুপ করো, একদম চুপ।
চোখের ইশারায় বিতান চুপ করতে বলল দিবাকে, তারপর ফিসফিস করে বলল, চেপে যা, এদের সাথে লাগিস না।
কি অদ্ভুত, কি ব্যাপার বলতো?
অদ্ভুত তো বটেই। খেয়াল করেছিস ওই গোসল করানোর জন্য যে মহিলা ছিলেন না, ওনার সাথে একজন মেয়ে ছিল, সে ওই দেওয়ালের আঁকাটা খসে খসে তুলে দিল।
তাই? না, আমি খেয়াল করিনি, তুই দেখলি নিজে?
মেয়েটাও দেখেছে আমাকে, একটা নেতা দিয়ে ঘষে ঘষে তুলছিল, কালো ছোপ রয়ে গেছে ওখানে।
আজকেই তুলতে হলো ওটা? নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল ওটায়। খুব রহস্যজনক এদের কাজ কারবার।
বলতে বলতে ওরা চলে এলো। প্রকাণ্ড ফাঁকা জায়গা একটা, সেটাকে ছোটখাটো টিলা বলা যায়, তার উপাসটা দেখা যায় না। টিলার সামনেটা খানি ঢালু জমি, পুরো জায়গাটায় কয়েকটা নেড়া মরা গাছ, সবুজ ঘাস হলদে হয়ে আছে চারপাশে।
বাপরে বাপ, কি বীভৎস গন্ধ হয়।
বিতান নাকে রুমাল চাপা দিয়ে মুখ কুঁচকে আছে, ও বলতেই দিবা যেন গন্ধটা পেল, বিকট পচা গন্ধ, ঠিক যেন ভাগার। এরা নির্বিকার দাঁড়িয়ে, এরা কি গন্ধ পায় না? নানির দেহ নামানো হলো ভ্যান থেকে, মাটিতে রাখা হলো। সাতজন মহিলা আর পুরুষ নবার ঘুরল নানির মৃতদেহ ঘিরে গোল হয়ে, তারপর বিড়বিড় করে সবাই কি যেন বলল। চারজন পুরুষ নানির দেহটা ধরল, কাপড় সরে গেছে, মুখ ফ্যাকাশে পুরো, সাদা চুল খুলে ঝুলছে, মুখটা বোধ হয় ফোলা একটু, দুজন হাত ধরেছে দুটো, দুজন দুটো পা, তিনবার ডানে বায়ে দোলালো দেহটা, তারপর ওই ঢিবির সামনের একটু ঢাল মতো জায়গাটায় উঠল, তারপর হঠাৎ ভীষণ জোরে ছুঁড়ে ফেলে দিল নানির দেহটা ঢিবির ওপারে। থপ করে জোরে একটা শব্দ হল, ঠিক যেন ওপারের গভীর কোনো গর্তে কাদা আছে, সেখানে গিয়ে পড়েছে শরীরটা। দৃশ্যটা দেখে চিৎকার করে উঠল দিবা,
এটা কি করলে?
ছুঁড়ে ফেলে দিলে। এটা কি, তোমরা মানুষ না জানোয়ার?
লোকগুলো কোনো কথা বলল না। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে উঠল, বিদ্যুৎ চমকাতে থাকল, আকাশ ডাকতে লাগলো ভীষণ জোরে। বৃষ্টি নেই তবু ঝড় উঠল।
কিছু ভুল হলো আমাদের, এত পরিষ্কার বোঝা যাচ্ছে উনি অসন্তুষ্ট, রেগে গেছেন খুব।
নিজেদের মধ্যে জটলাটা বলাবলি করছে, সব শুনছে দিবা আর বিতান, বুঝছে না তেমন, তবে খারাপ কিছুর ভয় পাচ্ছে এরা।
বিষ হচ্ছে, হোক তোদের ক্ষতি, যেমন অমানুষ তেমন হোক ক্ষতি।
ঠিক তখনই প্রবল শব্দে বাজ পড়ল একটা, সামনে থাকা একটা মরা গাছে দাউ দাউ করে আগুন লেগে গেল। সবাই ভয়ে ছুটতে শুরু করল। মিড়মিড় করতে করতে দিবাও ছুটতে লাগলো বিতানকে ধরে। ক্লাস সে পড়েই চলেছে সেই থেকে, মনে মনে কখনো ফিসফিসিয়ে, কেউ শুনতে পায়নি। এদের সব কথা শোনার কোনো মানেও হয় না। সে জানে এই সুরা খুবই ভালো, ইন্তেকালের পর এই সুরা পাঠ করা ভালো। বিস্ত্রী একটা শব্দ তীব্রভাবে যেন দিবার পাশে দৌড়াতে লাগল, ঝড়ের সাথে ছুটছে যেন শব্দটা, তীব্র তীক্ষ্ণ, কেউ যেন দাঁতে দাঁতে ঠুকছে। দাঁতগুলো বোধহয় লোহার তৈরি, কানে তালা লেগে যাওয়ার মতো আওয়াজটা বাড়তে থাকল। হাত ধরে ছুটছে দুজন, বিধান টানতে টানতে নিয়ে চলেছে দিবাকে। মনে হচ্ছে ও পড়ে যাবে, কোনোভাবে বাড়িতে এনে ঢুকিয়ে দিতেই মাথা ঘুরে পড়ে গেল দিবা। সেই তীব্র মাংস পচা গন্ধটা ঘরের মধ্যে যেন পাক খেতে থাকলো ওদের ঘিরে। কালেদার মা এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছে, খেতে ইচ্ছা করছে না দিবার, শরীরটা একেবারেই ভালো লাগছে না, নাকি সেই গন্ধটা যেন লেগেই আছে।
খেয়ে নাও গো মেয়ে, নয়তো উঠতে পারবে না তো।
মহিলার দিকে ভালো করে তাকালো দিবা। কত বয়স হবে? বছর 35 মতো, বেশ মোটা সোটা, মুখখানা ভারী ঢলঢলে। মাথা ঘুরে পড়ে গেছিল দিবা, ওপরে কে তাকে নিয়ে এসেছে জানে না, জ্ঞান এসেছে কিছুক্ষণ আগেই। আশা ইস্তক এই মহিলাকে দেখছে, তার জ্ঞান আসতে দেখে নিশ্চিন্ত হয়েছে বিতান, বেচারা বড্ড ভয় পেয়েছিল।
কোল খাও, ঠান্ডা হয়ে যাবে তো।
বিতান কোথায় গেল?
গোসল করতে গেছে, তুমি খেয়ে নাও, দুপুরে রান্না হয়ে গেলে তুমিও গোসলে চলে যাও, দাদা বলল তোমরা খেয়ে নিয়ে বেরোবে, বিকেল থাকতে বেরিয়ে গেলে ভালো।
বিতান বলেছে? কোথায় যাব?
বাড়ি, শহরে।
বিরক্ত হলো দিবা, বিতানকে কখন বলেছে সে যে আজকেই ফিরবে বাড়ি? আগ বাড়িয়ে এসব বলার দরকার কি ওর? ভাবতে ভাবতেই বিতান ঢুকলো ঘরে, মাথা মুছলো তোয়ালে দিয়ে। দিবা খালেদার মাকে শুনিয়েই বলল,
আজকে তুই ফিরে যা, গাড়িটা নিয়েই যা, অফিস জয়েন করে যা কাল থেকে, আমি কদিন থাকবো।
থাকবি? পাগল নাকি? খেলে বেরো জলদি।
কেন আশ্চর্য তো, এইগুলো তোর কিরকম কথাবার্তা? তোকে তো বলেইছি আসার আগে যে কটা দিন আমি থাকতে পারি।
কখন তো এসব হবে জানতিস না?
সে যা হবার হয়েছে, আমি এখন যাব না।
দেখ দিবা, জেদ করিস না।
তুই যা না, আমাকে জোর করছিস কেন?
এখানে একা একা কি করবে গো মেয়ে, এত বড় বাড়িতে একা।
তুমি থাকবে যেমন থাকতে নানির সাথে।
আমি?
হ্যাঁ, টাকা দিয়ে দেবো আমি, একটা মিলাদ দিয়ে তারপর ফিরব।
মিলাদ?
হ্যাঁ, দিতে তো হয়। আচ্ছা, তুমি রান্না করছো যে, তিন দিন রান্না করা বারণ না? পাড়ার কেউ খাবার দেয়, মানে আমির বেলায় মনে আছে এমনটাই তো হয়েছিল।
এখানে ওসব হয় না গো মেয়ে, কাপড় কবর হলে তবে তো ওসব। আচ্ছা মা, আমি আমি যাই, কাজ আছে।
তোমার নামটা কি গো? ডাকতে সুবিধা হয় জানলে।
রাবেয়া।
আচ্ছা রাবেয়া আপা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল।
বলো না।
আজ সকালে নানির ঘরের দেওয়াল থেকে কি একটা আঁকা ঘষে ঘষে তুলছিল, তুমি জানো সেটা? ওই গোসল করাতে এসেছিলেন যিনি, ওনার সাথেই ছিল একটা বাচ্চা মেয়ে, সে
ও তুমি দেখেছ?
আমি না, বিতান দেখেছে। কি ছিল গো ওটা?
ওর এই এই গায়েরই একটা ব্যাপার। ওটা বাদ দাও তো।
না না না, বলো বলো না, প্লিজ বলো।
ইন্তেকাল হবে এমন কোন মানুষ বা খুব মানে রোগে ভুগছে ধরো, এমন কোন মানুষের পায়ের কাছে আঁকা থাকে ওটা কাঠকয়লা গুলি।
কেন?
ওই মনে করি আমরা ওটা মানে আঁকা থাকলে মানে ওই যে উনি আসবেন ঘরে, ইন্তেকাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হয়।
তোমাদের ওই ঘৌল?
চুপ করো, উফ, নাম নিও না বারবার।
সে কি ঘরেও আসে?
কে জানে, আসতেও পারে।
আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে গেল রাবেয়া।
তুই কি পাগল হয়ে গেছিস দিবা? এখানে কি লেভেলের গন্ডগোল বুঝতে পারছিস না? দেখ জেদ করিস না তুই।
দেখ বিতান, আমাকে জোর করিস না প্লিজ। নানি বেঁচে থাকতে কিছু করিনি, করতে পারিনি, এখন কটা দিন সময় চাই আমার।
বেশ, তুই থাকলে আমিও থাকবো, তোকে একা এখানে রাখার প্রশ্নই নেই।
আরে কেন একা, কোথায় এই রাবেয়া আপা, ওর মেয়ে রয়েছে তো।
থাম, রাবেয়া আপা কথা বাড়াস না, মেল করে দিচ্ছি অফিসে।
বিতানের এই কেয়ারিং স্বভাবটাই বড্ড ভালো লাগে দিবার, তার মনটা যেন গলে গেল, মুখে কিছু বলল না, শুয়ে পড়ল আবার। এতে দিয়েছে রাবেয়া, ইচ্ছে নেই তবু টেবিলে বসতে হয়েছে, ভাত ডাল একটা সবজি, আর কিছু করতে বারণ করেছে দিবা, সুন্দর করে বেড়ে দিয়েছে আপা। ভাত ভেঙে ডাল ঢেলে মাখতে মাখতে দিবা বলল,
বিতান কই আপা? কে জানো, এই তো ছিল দেখলাম, তুমি খাও আমি দেখছি।
তখনই বিতান এলো ডাই নিয়ে, ভিজে চুল মুছতে মুছতে। দিবা অবাক হয়ে কিছু বলার আগেই রাবেয়া বলল,
এ অবেলায় আবার চান করলে গুছিলে, ঠান্ডা লেগে যাবে তো।
আবার আবার কি, এই তো এলাম।
বিতান বাড়াবাড়ি করিস না, এই শীতে তুই দুবার স্নান করলি কেন? এমনিতেই তো ঠান্ডা লাগার ধাত।
এই তো কি আবল তাবল বকছিস বলতো, আমি এই তো এলাম স্নান করে।
ই আর কি করিস না সবকিছু নিয়ে, একটা অসুখ বাঁধিয়ে বসবি।
রাবেয়ার দিকে চোখ পড়ল দিবার, বিতানের দিকে তাকিয়ে আছে ঠায়, মুখটা যেন ফ্যাকাশে রক্ত শূন্য।
তুমি সকাল থেকে কি কি করেছ বলো তো, কাল রাত্রি থেকে বলো তো দেখি।
রাবেয়ার এমন অদ্ভুত প্রশ্নে অবাক হল দিবা, কিন্তু কেন কে জানে বাধা দিল না, বরং বিতানের মুখের দিকে তাকাল।
কি কি করেছি মানে, এ আমার কেমন প্রশ্ন? রোজ যা করি, ব্রাশ করেছি, শেভ করেছি, ব্রেকফাস্ট, তারপর
আর কাল রাত্রিরে মনে করে বলো তো।
রাত্রিরে ঘুমিয়েছি, যা করে মানুষ
বলে হাসলো বিতান, তারপর ভাতের থালাটা টেনে নিল। দিবা তাকালো রাবেয়ার দিকে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না দিবা, বিতানকে ইয়ার্কি করছে, কিন্তু এটা ইয়ার্কির সময় নয়, এমন সময় এসব করা ছেলে তো নয়, তাহলে ভুলভাল ভুগছে কেন, শরীর খারাপ হলো নাকি, স্নান করেও ভুলে গেল, খারাপ কিছু হবে না তো। মাথাটা ফের ঘুরে গেল দিবার, চোখ খুলতেই দিবা বুঝল সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলছে ঘরে। শরীরটা এত খারাপ করছিল তখন, কোনো মতে হাত ধুয়ে এসে শুয়ে পড়েছিল দিবা, শুতেই ঘুম। বিতান, ও কোথায় গেল? ধর্মর করে উঠে বসল দিবা।
বিতান, এই বিতান, কই তুই?
উঠেছো? তোমার সাথে দেখা করতে এসেছে একজন, আমি আসতে বলেছি।
বিতান কই রাবিয়া আপা?
চিন্তা করো না, ঘুমচ্ছে, খেয়ে দে, খানিক পায়চারি করে ছাদে শেষ বিকেলে শুয়েছে, পাশের ঘরে আছে।
আচ্ছা, কে এসেছে?
নাজিয়া ডাকছেন।
এত রূপসী মহিলা জীবনে দেখেনি দিবা। মোমের মতো গায়ের রং, বড় একটা ঢলঢলে খোঁপা, বোঝাই যায় প্রচুর চুল মাথায়, বাদামি ভাব আছে চুলে, নীল চোখ, খুব সাধারণ একটা শাড়ি পরেছে মহিলা, তারপর একটা কালো চাদর গায়ে দিয়েছে, এতেই যেন রূপ ফেটে বেরোচ্ছে মহিলার।
তোমাকে বোধহয় বিরক্ত করছি ভাই, কিন্তু রাবেয়া গিয়ে বলার পর না এসে থাকতে পারলাম না। আমি নাজিয়া, এই পাশেই থাকি, বসব।
কি ঝরঝরে কথাবার্তা মহিলার, শহুরে যে কোনো মহিলাকেও দশ গোল দেবে।
হ্যাঁ হ্যাঁ, বসুন আপা, একটু চা করুন না।
আমি কিন্তু চা খাব না।
একটু খান।
না ভাই, আমি এসব বাড়িতে কিছু খাই না, নিষেধ আছে।
তাহলে থাক আপা, বিতান উঠলে একবারে করু। এবার আপনি বলুন।
শেষ কথাটা নাজিয়ার দিকে তাকিয়ে বলল দিবা।
আমাকে রাবেয়া সবটা বলেছে, তাহলে বরং আসল কথাতেই আসি। শোনো, তোমরা ভীষণ বিপদে পড়েছ, কিছু অনিয়ম জেনে বা না জেনে হয়তো করেছ, যার ফলেই এটা হয়েছে।
কি হয়েছে?
এই যে ছেলেটা এসেছে তোমার সাথে, সে ভুলে যাচ্ছে সব, এইটা বিপদ। তবে এটা সবে শুরু, এ আরো বাড়বে। তোমার আর চলে যাওয়াই উচিত ছিল এখান থেকে। শোনো, আমি কিছু কাজকর্ম জানি, কিছু লেখাপড়া আছে, এসব অপদেবতা শয়তান এসব নিয়ে আমার কিছু জানা আছে। এই মারিজপুরে যেটা আছে এত বছর ধরে, সেটা ভীষণ ভয়ঙ্কর। আমি এখানে খুব বেশি দিন আসিনি, বছর তিনেক মতো হবে। এদের এই নিয়ম কত যুগ ধরে চলছে তার ঠিক নেই, সাহস করে কেউ বন্ধ করতে পারেনি, আর হয়তো পারবেও না। এই যে শয়তানটাকে দিয়ে এলে আজ তোমার নানির দেহ, সে তোমাদের ছাড়েনি।
কি বলছেন এসব?
আমি যা বলছি এবারে মন দিয়ে শোনো। ঘোল কিন্তু ভীষণ শক্তিশালী, ওর অনেক রকমের ক্ষমতা আছে, তার মধ্যে একটি হল স্মৃতি খেয়ে ফেলা।
কি খেয়ে ফেলা?
স্মৃতি, প্রথমে টাটকা স্মৃতি, তারপর পুরনো, তারপর ধীরে ধীরে সবটাই খেয়ে ফেলতে পারে ও। এতে ওর শক্তি বৃদ্ধি হয়, ও দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে। আর বিতান নামের ছেলেটির সাথেও এটাই হয়েছে বলে আমার ধারণা।
কি বলছেন আপনি এসব? ভয় দেখাচ্ছে, কিন্তু কেন?
একটু রেগেই বলল দিবা, মহিলা যা খুশি বলছে। কি চাইছে, ওরা এখান থেকে চলে যায়? তাতে এদের বোধহয় এই এত বড় বাড়ি জমি দখল করার সুবিধা হবে, ধান্দা সেরকমই এদের, সেজন্যই বিদায় করতে চাইছে ওদের ভয় দেখিয়ে।
তোমাকে ভয় দেখিয়ে আমার কোনো লাভ নেই ভাই। আমি মারিচপুর আসার পরে একজন কেমন দেখেছি, আগে আরো হয়েছে শুনেছি, কম তবে হয়েছে তা শুনেছি।
হ্যাঁ গো মেয়ে, ঠিক বলেছে আপা, রহিমের সাথে হয়েছিল, ও সব ভুলে গেছিল, প্রথমে ভুলে গেল তারপর চিনতে পারত না কাউকে, নিজের বিবি কেউ না, তারপর নিজের নাম ধাম সব ভুলে গেল, তারপর
তারপর
তারপর ও নিজের মাথা ফাটিয়ে
কি বলবে কি বলবে না কিছু বুঝতে পারছে না দিবা। ঠিক তখনই বিতাল ঢুকলো এই ঘরে, ঢুকেই এদিক ওদিক তাকাতে থাকলো, যেন কিছু খুঁজছে।
ল্যাপটপের চার্জারটা কোথায় যে রাখলাম?
আমি রেখেছি, আলমারিতে আছে দেখো।
ও আচ্ছা।
ঘর থেকে বেরিয়ে গেল বিতাল, পাশের ঘরের আলমারি খোলার আওয়াজ পাওয়া গেল। দিবার ভালো লাগছে একটু, সব ঠিক আছে, এই তো বিতান একদম ঠিক আছে, তখন হয়তো মজা করছিল।
আমার মনে হয় আপনার ভুল হচ্ছে কোথাও, তবু আপনি এতটা ভেবেছেন, এসেছেন এখানে, সেজন্য ধন্যবাদ। বিতান একদম সুস্থ আছে, আমরা ঠিক আছি।
হ্যালো, শুনতে পাচ্ছিস? এখানে খুব নেটওয়ার্কের ইস্যু রে। হ্যালো দিবা, শোনা বলছি আর যেতে পারছি না বুঝলি। হ্যালো, বাবা শরীরটা ভালো নেই, বাবা বলছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে, তো আমি না আজ।
পাশের ঘর থেকেই বিতানের গলা এলো, সে কাকে ফোন করছে জানা নেই, ওর ফোন এই ঘরে টেবিলের উপর চার্জে বসানো। বুকটা ঠান্ডা হয়ে আসছে দিবার।
শোনো, আর তর্ক বিতর্ক করার সময় নেই, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, তোমরা কাল সকাল হতেই বেরিয়ে যাও, ঠিক আছে? ঠিক, ব্রহ্ম মুহূর্তে বেরোতে হবে, জানো তো কোন সময়টা? ওটা ওগুলো চারটে নাগাদ বেরোবে, আর আজ আয়াতুল কুরসি পড়বে সারা রাত, ঘুমোবে না, থামবে না, যাই হয়ে যাক থামবে না। আমি 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 নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি, তোমাকে দিয়ে যাচ্ছি, দেখে দেখে পড়তে থাকবে।
কিছু দিতে পারবে না আপা, যাতে বিপদ না হয়?
না, কিছু দেবার নেই এখন, আমি ঘরে বসে যা করার করব, এরা এখান থেকে বেরিয়ে যাওয়া অবধি যাতে কিছু অঘটন না ঘটে,
বলে উঠে দাঁড়ালো নাজিয়া।
দরজা দিয়ে দাঁড়াতে, কেউ ডাকলে খুলবে না, জানো তো, কেউ ডাকলেও না।
ধার নাড়ল রাবেয়া। ঘর ছেড়ে বেরোনোর আগে দিবার দিকে তাকিয়ে নাজিয়া বলল,
যাই হোক, তুমি কিন্তু পড়া থামাবে না, এখন চলি।
বেরিয়ে গেল নাজিয়া। খানিক বাদে নিচের দরজা দেবার আওয়াজ হল, তখন মাথায় এলো দিবার, নাজিয়াকে তো বলা হল না যে বিতানের বাবা বহু বছর হল মারা গেছে। ফ্লাস্ক ভর্তি করে কফি রেখে গেছে রাবেয়া, তাকে বাড়ি ফিরতেই হবে, ছোট ছেলে রান্না করে রেখে গেছে, কাল ভোর ভোর চলে আসবে বলে গেছে। খালেদাকে রাখার কথা বলেছিল দিবা, ওর নাকি শরীরটা ভালো নেই বলল ওর মা, আর কিছু বলার থাকে না এরপর। কফি ঢেলে চুমুক দিল দিবা, কড়া করে করেছে বেশ, এটাই বলেছিল দিবা, ঘুম যাতে না আসে, আর এই নিয়ে চার নম্বর কাপ চলছে, ফ্লাস্কে আর অবশিষ্ট নেই, বানাতে হবে কফি, নয়তো ঘুমিয়েই পড়বে। আজই যেন যত ঘুম ছিল এসে জড়ো হচ্ছে দিবার চোখে। ঘড়ির দিকে তাকালো, 9:30 বাজে, বিতানের কোনো সাড়া শব্দ নেই। নাজিয়া বারণ করেছে তাকে নিজে থেকে ডাকাডাকি করতে, সে যত ঘরের মধ্যে থাকে ততই ভালো। সুরা পড়তে পড়তেই বিছানা ছেড়ে নামল সে, কফিটা আগে বানানো যাক, তারপর রাতের খাবার নিয়ে ভাববে। খাবার ইচ্ছে নেই যদিও, খেলে যদি ঘুমিয়ে পড়ে এই ভয়টাও লাগছে। কফি বানিয়ে আবার নিজের ঘরে গেল দিবা। এক মনে পড়ে চলেছে সে আয়াতুল কুরসি। কতক্ষণ কেটেছে কে জানে। ধূপধাপ শব্দ হলো একটা উপর থেকে। সিলিংয়ের দিকে তাকালো দিবা। উপরে ছাদ, ছাদে কিসের আওয়াজ? ভাবতে ভাবতেই ফের শব্দ, যেন দৌড়াচ্ছে কেউ। ভয় লাগছে। ডাকবে মিতানকে? ভাবতে ভাবতেই পাশের ঘরে গিয়ে দরজাটা খুলল দিবা। ফাঁকা ঘর, কেউ নেই। মিতান কোথায়? কি ছাদে? সিগারেট খেতে গেছে। ওর ঘরে সিগারেট খাওয়া পছন্দ না। তবুও দিবার কি মনে হতে ছাদের দিকে এগোল। ছাদের সিঁড়ির দিকে এগোতে যেতেই কলিং বেলের আওয়াজ। খুব অস্থিরতার সাথে বাজাচ্ছে কেউ। কি করবে বুঝতে পারল না দিবা। উপর থেকেই চিৎকার করে বলল,
আমি আপা, আমি খালেদা, দরজাটা খোলো না আপা, তাড়াতাড়ি।
দুমদুম করে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হল। এত রাতে খালেদা? ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে হয়তো। দিবা বলেছিল তো,
যাচ্ছি, দাঁড়া।
তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামলো দিবা। বাচ্চা মেয়েটা রাতে একা একা ভয় পেয়েছে বোধ হয়। ওর মাই বাকি, কেউ পাঠায় একা? দরজা খুলতেই খালেদা সামনে।
কি রে, এখন একা এলি? ও মা, আর কে আসবে বলতো? তোর মা তোকে একা ছাড়লো এত রাতে? সেই সব আমার অভ্যেস আছে, মা বলল তুমি একা একা ভয় পাবে, তাই চলে এলাম।
ঠিক আছে, দাঁড়িয়ে কেন ঠান্ডায়? গায়ে কিছু দিসনি কেন? পাতলা একটা জামা। আয়, আমি আমার সোয়েটার দিচ্ছি, ভেতরে আয়।
তুমি এসো একটু এদিকে, ওই দেখো।
ওপরের দিকে আঙুল দেখাচ্ছে খালেদা।
কি আবার, এসো না।
উঠোনে এসে ওপরের দিকে তাকালো দিবা। ছাদের কার্নিশে দুপা ঝুলিয়ে বসে আছে বিতান। ছাদের ওপরে একটা চিলে কোঠা ঘর, ওটার ওপরের ছাদে।
কি বিতান,
ওখানে উঠলি কিভাবে?
ওই তো লোহার সিঁড়ি দিয়ে।
নাম ওখান থেকে, নাম।
আচ্ছা আপা, ওই ছাদে ওঠার তো কোনো সিঁড়ি নেই।
চমকে উঠল দিবা। সিঁড়ি নেই তাহলে বিতান উঠল কিভাবে?
আমার মনে নেই কিভাবে উঠেছি। ওই মেয়েটা ঠিকই বলছে জানিস, সিঁড়ি নেই, ভুলে গেছিলাম।
হাসতে হাসতে বলছে বিতান। ও শুনছে কি করে অত উপর থেকে ওদের কথা?
তুই ওখানেই বস, আমি যাচ্ছি।
আরে না না, দরকার নেই।
হ্যাঁ না না, দরকার নেই যাবার।
আমি আসছি নিচে, দাঁড়া দাঁড়া দাঁড়া।
আসবে আসবে, ওই নিচে আসবে।
উঠে দাঁড়ালো বিতান। গায়ে একটা চাদর ছিল, সেটা ছুঁড়ে দিল নিচের দিকে। ঠিক এসে খালেদার ওপর পড়ল ওটা। সেদিকে চোখটা ঘোরানোর আগেই ধপ করে একটা শব্দ হলো। পায়ে গরম কিছু ছিটকে লাগলো দিবার। বিতান তার পা থেকে কিছু দূরে এসে পড়েছে। মাথা ফেটে ভেতর থেকে সাদা সাদা ঘিলু বেরিয়ে এসেছে, সাথে রক্তের স্রোত। সেটারই কিছুটা এসে লেগেছে বোধহয় দিবার পায়ে। চিৎকার করে উঠল দিবা। ধপ করে বসে পড়ল ওখানে। ঠিক তখনই শুনল সেই শব্দটা। দাঁতে দাঁত ঠুকলে যেমন শব্দ হয়, তবে সাধারণ দাঁত না, লোহার দাঁত যেন, সাথে বিভৎস পচা গন্ধ। সামনে বিতানের ফেলা চাদরটা পড়ে আছে। খালেদা নেই, কোথাও নেই। বাড়ির বাইরে লাগানো আলোটা সামনে পড়েছে, যত দূর দেখা যাচ্ছে কেউ কোথাও নেই। এবার কানের কাছে শব্দটা শুনল দিবা, যেন কানে ঢুকিয়ে দিচ্ছে কেউ ধারালো কিছু। দিবার মনে পড়ল আয়াতুল কুরসিটা ও উপরেই ফেলে এসেছে।
এ গায়ে মরেছে যখন তখন এখানকার নিয়মই মানতে হবে। ও হিন্দু ছেলে তো, ওদের যা যা নিয়ম থাকে দাহ করার আগে সব করব আমরা, আর দাহ হবে না শুধু, ঠিক আছে?
মরার লোকটা বলল বেশ তেজের সাথে। বাকিরাও ঘাড় নেড়ে সায় দিল। লোকজন ভেঙে পড়েছে এই বাড়িতে। এই ছোট গ্রামটায় যত লোক ছিল সবাই বোধহয় এই বাড়িতেই এসেছে। দিবা নির্বিকার বসে আছে। এত কথা, এত নিয়ম, এসব কিচ্ছু তার মাথায় ঢুকছে না। তার এখনো বিশ্বাস হচ্ছে না বিতান আর নেই। বিতান মরেই গেল।
আগেই বলেছিলাম চলে যেতে এখান থেকে, শুনল না এরা। চলে গেলে ছেলেটা বেঁচে থাকত।
বিতানকে শুয়ে রাখা হয়েছে উঠোনে। এরাই ঘাট জোগাড় করেছে কোথা থেকে। মৃতদেহ গোসল করায় যে মহিলা, সেই এসে বিতানের দেহ পরিষ্কার করেছে, মাথায় কাপড় জড়িয়ে দিয়েছে, মুখটা প্রায় ঢাকা তার। মুখের একদিক থেঁতলে গেছিল তাই সাদা কাপড় ঢেকে শুয়ে রাখা হয়েছে উঠোনে।
তোমাকে একটু শক্ত হতে হবে ভাই, এবারে ওঠো দেখি, ওঠো।
দিবার পাশে এসে বসল নাজিয়া। ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। এই ভরসাটুকুই বোধ হয় চাইছিল দিবা। সে কেঁদে ফেলল। ওকে কাঁদতে কিছুটা সময় দিল নাজিয়া, তারপর বলল,
তুমি কি চাইছ এখন বলো? ছেলেটার সাথেও কি সেটাই হোক যেটা তোমার নানির সাথে হয়েছে?
না না, একদমই না। আমি বিতানকে,
উপস্থিত জনতার ভেতর থেকে মোড়ল লোকটা বলে উঠল,
এই এসব কি বোঝাচ্ছ তুমি এই মেয়েটাকে? হ্যাঁ, ওর মাথায় শয়তানি ঢোকাচ্ছ কেন?
উঠে দাঁড়ালো নাজিয়া। লোকটা উত্তর দেওয়ার আগেই বলল,
এই গায়ের মরদগুলোর মতো নাপাক দুনিয়ায় আর নেই, সব কটা ভীতু কেচোর মতো, মেরুদণ্ডহীন, মেরুদণ্ড নেই, ভয় নিয়ে বেঁচে আছে সব বছরের পর বছর। একটা খারাপ কাজকে বছর বছর ধরে চালিয়ে যাচ্ছেন আপনারা, ছি ছি ছি। নিজেদের ঘরের লোকের ইন্তেকাল হলেও তাদের ছুঁড়ে ফেলেন ওই ভাগাড়ে, ওই শয়তানের কাছে। আপনাদের চেয়ে নাপাক খোদা আর কিছু বানাতে পারে?
এত কথা প্রথম বলল নাজিয়া। এই মারিচপুরে আসার পর থেকেই ও নিজের মতো থাকে, বিশেষ কথাবার্তা বলে না, কারো সাথে মিশেও না। দু একজন আছে তারা জানে কিছুটা নাজিয়ার কাজ সম্বন্ধে, সামান্যই। তারা মাঝে মধ্যে আসে তার ঘরে, ওদের সাথেই যা কথা বলে একটু, তার মধ্যেই রাবেয়া একজন। এই বিচ্ছিন্ন গ্রামটায় ওর আসার কথা ছিল না। এই বিচ্ছিন্ন গ্রামে কেউ আসেও না বাইরে থেকে, তবুও এসেছে। মাছের আষ্টে গন্ধ সমুদ্রের নোনা বাতাস ছেড়ে এসেছে। সমুদ্রের জলে পাক খেতে খেতে কখন কোন পাড়ে ভেসে গেছিল কে জানে, সেখান থেকে সোজা এখানে, কেউ জানে না কেন। নাজিয়া নিজেও জানে না কেন। কিসের একটা আদেশ, কিসের একটা নির্দেশ, কে জানে। খোদার দেওয়া কোন নির্দেশে ও এই গ্রামে এসে পড়েছে সেটা ওর সঠিক জানা নেই। তবে এটুকু জানে, এমনি আসেনিও, ওর কাজ আছে, কাজ করানোর জন্যই ওপরওয়ালা পাঠিয়েছে ওকে এখানে। এত বছর ধরে শুধু প্রস্তুতি নিয়েছে, সব জেনেছে, দেখেছে, বুঝেছে, আজ হয়তো সময় এসেছে। লোকগুলো খানিক হতবাক হয়ে গেল। এ মহিলা তো কথাই বলে না, এ আবার এত বড় বড় কথা বলছে, তেড়ে এলো লোকটা।
আপনাদের সবার চেয়ে আমি বেশি পড়েছি, এই মেয়েটা যা চাইবে সেটাই হবে আজ। হ্যাঁ, সেটাই হবে।
দিবার দিকে আঙুল দেখিয়ে বলল নাজিয়া,
না, এই গায়ে মরেছে যখন এখানকার নিয়মেই হবে। তাছাড়া এই ছেলেকে তো মেরেছে শয়তান নিজেই। মেয়েটার কথা শুনেই তো বোঝা যাচ্ছে সব শয়তানের ছল ছিল। ছেলেটাকে তো আগেই ধরেছিল, সে চাইছিল ছেলেটাকে, এখন মরে গেছে তাকেই দেওয়া হবে।
না না, প্লিজ এরকমটা করবেন না আপনারা।
কেউ কিচ্ছু করবে না বলছি তো, তুমি ঠিক যেমন চাইবে তেমনই হবে।
ওর কেউ নেই, আত্মীয় স্বজন কেউ না। আমি ওকে দাহ করতে চাই ওদের নিয়ম মতো, ফিরে যাই ওকে নিয়ে।
না না না, ওকে নিয়ে ফেরার মতো অবস্থায় তুমি নেই। তাছাড়া অপঘাতে মৃত মানুষ নিয়ে একা ফেরাটা ওই, যাই হোক, এখানেই হবে যা হবার।
এবার রীতিমতো হিংস্র হয়ে উঠল ভিড়টা। নাজিয়াকে পারলে ছিঁড়ে খায়, সাথে দিবাকেও। তর্ক বিতর্ক হাতাহাতি হতে চলেছে প্রায়। হঠাৎ শব্দটা সবার কানে তালা ধরিয়ে দিল, সাথে পচা মাংসের গন্ধ।
নানি, নানি তুমি এসেছ? দেখো না, দেখো না এরা কি করছে সব। তুমি বলো না এদের, বিধানকে জানো।
সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে, বুঝতে সময় লাগলো না আর ঠিক কি ঘটছে। কি করবে কি বলবে বুঝে ওঠার আগেই দিবা হঠাৎ দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল, গিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল।
আমি, তুমি নানিকে বলে তো ওদেরকে বলতে, বিধানটা বাইরে পড়ে রয়েছে, ওকে তো ওদের নিয়ম মতো দাহ করতে হবে, বলো।
কয়েকটা তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা, কালো উল, এগুলো সব সামনে রেখেছে নাজিয়া। তিন কোয়া রসুনের উপর কালো কালি দিয়ে লিখেছে কিছু।
আল্লাহুম্মা ইন্নী আসালুকা খাইরা মাওলাজি ওয়া খাইরাল মখরাজি, বিসমিল্লাহি ওয়াল আজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়া আল্লাহি রব্বিনা তাওয়াক্কালানা, মাওলাজি মাওলাজি।
বিড়বিড় করে বলতে থাকছে নাজিয়া। এবার ওই শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে দুটো তেজপাতার মাঝখানে তিনটে রাখল, তারপর লেখা রসুনের কোয়াগুলো, তারপর তেজপাতা দুটো ভালো করে কালো উল দিয়ে বেঁধে দিল, তার গায়ে লবঙ্গ ফুটিয়ে দিল তিনটে, তারপর সামনে জ্বলন্ত মোমে পুড়িয়ে ফেলল সবটা। গুঁড়োটা একটা শিশিতে ভরল যাতে জল ছিল, জলের সাথে মিশে গেল গুঁড়োটা, সম্পূর্ণ কালো রং হয়ে গেল জলটার, অথচ ছাইটা মোটেও এমন কুচকুচে কালো ছিল না। নাজিয়া বুঝল কাজ ঠিকঠাক হচ্ছে। দিবা চা করছে, নানি আর আম্মি দুজনেই খাবে, সে নিজেও খাবে। এতক্ষণ কথা হলো ওদের সাথে, ওরা বলেছে বিতানকে দেবে না ওই শয়তান গৌলকে, ওকে দাহ করাই হবে। বেচারা বিতান শুয়েই রয়েছে উঠোনে, তাড়াতাড়ি করতে হবে যা করার। দিবা মেয়েটা সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সম্ভব না সেটা। রাবেয়া যেটুকু বলতে পেরেছে ওতেই করতে হবে যা করার।
আপা, কিছু হবে না তো, মেয়েটা ফুলের মতো খুব।
বিরক্ত হলো নাজিয়া, কাজের সময় এই কারণে কাউকে সামনে রাখে না ও। যদিও রাবেয়ার সামনে কাজ করছে বলা যায় না, মধ্যখানে কালো পর্দা ঝুলছে একটা, পর্দার এপার থেকে যা যা জানার দিবা সম্পর্কে জানছে নাজিয়া।
সেই চেষ্টাই করছি তো।
মেয়েটা তো ওই শয়তানকে ঘরে নিয়ে বসে আছে গো, আমি যাবো একবার।
কতবার না বলবো, তুমি গিয়ে কিছু করতে পারবে, আটকাতে পারবে শয়তানটাকে?
হায় আল্লাহ, মেয়েটাকে দেখো।
খুব ভালো চা হয়েছে তো?
হ্যাঁ,
খুব ভালো চা হয়েছে, চমৎকার চা বানাতে শিখেছ তো?
হ্যাঁ, চমৎকার শিখছ।
আমি আর নানি দুজনে সোফায় বসে, কিন্তু ঠিক যেন দুজন নয়, দুজনকে একসাথে দেখতে পাচ্ছে না দিবা। একবার আম্মিকে দেখছে, একবার নানিকে, একসাথে কথাও বলছে না দুজন।
আল্লাহুম্মা ইন্নী আসালুকা খাইরা মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়াল আজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়া আল্লাহি রব্বিনা তাওয়াক্কালানা। মাওলাজি, মাওলাজি, মাওলাজি।
কোথা থেকে আওয়াজটা এলো? মুহূর্তে চোটে লাল হয়ে গেল নানি।
কে এসেছে? কে? আমার বাড়ির ভেতরে কে ঢুকেছে? তোমার দায়িত্ব দিবা এখন এই বাড়ি, তুমি কাকে ঢুকতে দিয়েছ?
আমি তো এখানেই বসে আছি নানি, আমি তো জানি না।
তাহলে কে কি করছে গিয়ে দেখে এসো, যাও থামাও তাকে। দরকার হলে রসুই ঘর থেকে বটি আছে নিয়ে নাও, ওর গলায় কোপ বসিয়ে দাও।
আচ্ছা।
দিবা রান্নাঘরের দিকেই বল, সত্যি চকচকে একটা বটি হাতে আম্মি দাঁড়িয়ে।
এই নে, এটা দিয়ে নামিয়ে দে গলা, খুব ধার আছে। যা যা যা।
আচ্ছা আমি।
দিবা সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো, দরজাটা খুললো, সামনে রাবেয়া আপা, কিসব বলছে গুনগুন করে, মুখে কেমন ভয়, হাতে কিসের সব ছাই জল সব ছিটোচ্ছে চারপাশে।
কি করছো এসব রাবেয়া আপা? নানি বিরক্ত হচ্ছে।
চুপ চুপ, তুমি ভেতরে যাও।
না, ভেতরে যাব কেন? তুমি বাইরে যাও। নানির বাড়ির ভেতরে সব কি করছো?
তোমার ভালোর জন্য করছি ঘুমে, ওটা তোমার নানি নয়, নানির ইন্তেকাল হয়েছে, ভুলে গেলে? ওটা ওই শয়তান, সে তোমার সাথে ছল করছে।
এই চুপ
বলেই হাতের বটিটা দিয়ে এক কোপ দিল দিবা রাবেয়ার গলায়। এক কোপেই তার ধর থেকে মুন্ডু আলাদা হয়ে গেল। খানিক দাঁড়িয়ে শরীরটা ধপ করে পড়ে গেল রাবেয়ার, মুন্ডুটা গড়িয়ে গেল, রক্তের ছিটে লেগেছে বিতানের শুইয়ে রাখা দেহের উপর, সাদা কাপড় এখন লাল। দিবার পায়ের কাছে পড়েছিল রাবেয়ার মুন্ডু, এক লাথি মারল দিবা বাঁ পায়ে, মুন্ডুটা ছিটকে পড়ল গিয়ে বিতানের মৃতদেহের ওপর। দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে দিবা। চোখ দুটো কেঁপে কেঁপে উঠছে নাজিয়ার, সে বুঝল ভয়ঙ্কর ঘটনাটাই ঘটেছে। এটা তো ঘটার ছিল না, ভুল হয়ে গেল কি? রাবেয়াকে না পাঠিয়ে নিজে গেলে হতো, তাহলে এদিকের কাজগুলোর কি হতো? শয়তানটা প্রবল শক্তিশালী হয়ে উঠেছে, রাবেয়া নিশ্চয়ই পড়া থামিয়ে দিয়েছিল, এক মুহূর্তের জন্য থামানো যাবে না, ওই সুযোগটাই নেবে ওই শয়তান। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নাজিয়ার।
কত কম বয়সে আম্মি চলে গেল আমাকে ছেড়ে জানিস? আব্বা তো সেই কোন ছোটবেলাতেই, কেউ তো আর ছিল না আমার, নানি বেঁচে ছিল এইটুকুই, শুধু তুই ছিলে, তুই একমাত্র আমার মানুষ ছিলে, আমার নিজের মানুষ।
দেখি আমি তো আছি এখনো, আমি তোমাকে খুবই ভালোবাসি দিবা, দিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিতান।
জানি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস।
আমরা খুব শিগগির নিকা করব দিবা, তুমি একদম এসব ভেবো না। হ্যাঁ, আমাদের সুন্দর সংসার হবে, সুন্দর ফুটফুটে বেটা বেটি হবে, আমি গোসল করে আসব, তুমি বিরিয়ানি আর গোশত বানিয়ে রাখবে। সুরা আল ফালাক পড়ছে এবার নাজিয়া, জোরে জোরে, যতখানি জোরে পড়া সম্ভব ততখানি জোরে।
বিসমিল্লাহিল্লাজিলাইয়াদুরু মা সামিহি সাইয়ুন ফিলারদি ওয়ালা ফিসসামাই ওয়া হুয়া সামিউল।
বিতানের কোলে মাথা রেখে শুয়ে দিবা, নানি আর আম্মিকে দেখতে পাচ্ছেন আর। বিতান বলল, কাচ্চি গোশ তেহারি বানাও তো দিবা, বহুদিন খাই না। মাথার মধ্যে কিছু একটা হলো বোধ হয় দিবার।
তুই আমাকে তখন থেকে তুমি বলছিস কেন বিতান, তুই তো মাংস খাস না।
অনেকদিন গোশত তেহারি খাইনি দিবা, একটু খাওয়া আমিকে।
আমি আমি তো তেহারি করতে জানি না, গোশত কই এখানে?
গোশত আমি এনে দিচ্ছি, দাঁড়া দাঁড়া।
আম্মি উঠে চলে গেল, এখন কেউ নেই ঘরে, বিতান আম্মি নানি কেউ না। ঘর থেকে একটা শব্দ পেল দিবা, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে নরম কিছু কাটা হচ্ছে। বেশ কিছুক্ষণ চলল আওয়াজটা, কিছুক্ষণ বাদেই নানি এলো ঘরে, হাতে একটা বড় পাত্র, নানির হাতে একটা বড় অ্যালুমিনিয়ামের ডেকচি, তাতে মাংস দেখা যাচ্ছে রক্ত মাখানো।
কয়ে নেটা ভালো করে রাত, আমি বলে দিচ্ছি পারবি।
নানির হাত থেকে পাত্রটা নিল দিবা, ভেতরে ভর্তি মাংস, চিকেন মাটন নয়, এমন মাংস দেখেনি দিবা, রক্তে মাখামাখি মাংস, কেমন সাদাটে থকথকে জিনিস আবার সাথে। ঘিন্না পেও না দিবা, ওগুলো সব আমি। তুমি রান্না করো যাও। ও হ্যাঁ, সাথে ওই মাগিটাও আছে। ও কম আমি বেশি, আমাকে তোমার কিসের ঘেন্না, ভালোবাসো তো আমাকে না? মন্ত্রমুগ্ধের মতো রান্নাঘরে গেল দিবা, দেখল কিচেন স্ল্যাবে দাঁড়িয়ে আছে নানি। এখানে কারো বাড়ি আসা অবধি যায়নি নাজিয়া, আজ যেতে হবে। সবচেয়ে পুরনো মানুষ এই গায়ে ওই মোড়লের আব্বা, এখনো ইন্তেকাল হয়নি, দিন গুনছে, সেই একমাত্র বলতে পারবে সব। লোকটা অনেক কিছু জানে। ভাবতে ভাবতেই রাস্তাটুকু হেঁটে পৌঁছে গেল নাজিয়া। দিনে দুপুরেই কেউ রাস্তায় বেরোয়নি, আজ এখন তো সন্ধে। রাবেয়ার দেহ ওখানেই পড়ে আছে, কেউ নিতে যায়নি সাহস করে। প্রতিটা বাড়ির বাইরে আগুন জ্বলছে আজ। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে নাজিয়া,
চাচাজনের সাথে একটু কথা বলবো, খুব দরকার।
ভেতর থেকে সাড়া এলো না, স্বাভাবিক, এরা ভাবছে হৌলের ডাক এটা, ছল করছে।
খুব দরকার, দরজাটা খোলো দয়া করে, হাতে আর সময় নেই।
জানলা খোলার আওয়াজ হলো, একটা বউ উঁকি দিল বাইরে।
এখন কেন এসেছ?
দরকার আছে, খুব খুব জরুরি দরকার।
আব্বার শরীর ভালো নেই, কথা বলতে পারবে না।
বলতেই হবে কথা, সবার জন্য, গোটা গায়ের জন্য কিছু কথা জানা দরকার। খোলো দয়া করে, আল্লাহর দোহায় খোলো, খোলো দরজাটা।
শেষ কথাটায় বোধহয় বিশ্বাস পোক্ত হল বউটার। বৃদ্ধ শুয়ে রয়েছে একটা চৌকিতে, গায়ে চাপা দেওয়া লেপ কম্বল, ঘরের দেওয়ালে সুরা লেখা নানান রকম, মরা একটা আলো জ্বলছে। মরল লোকটা ছিল ঘরেই, কি বুঝে কে জানে, কিছু বলল না লোকটা। নাজিয়া ভেবেছিল অশান্তি করবে, বাধা দেবে হয়তো, কিন্তু লোকটা আশ্চর্যভাবে চুপ হয়ে থাকল।
আব্বাজান, একজন এসেছে কথা বলতে আপনার সাথে, দেখুন তো।
বউটাই সাথে করে নিয়ে গেছে নাজিয়াকে। কোনো সাড়া পাওয়া গেল না মশারির ভেতর থেকে।
আব্বাজান, উঠুন একটু।
চাচাজি, আমি নাজিয়া, আপনার থেকে কিছু সাহায্য চাই। এই মারিচ পুরারি ঘোলের ব্যাপারটা কবে কিভাবে শুরু হয়েছিল বলবেন একটু? আপনি ছাড়া কেউ জানে না এই গায়ে সবটা।
মাথার ঠিক নেই, বয়স হয়েছে তো।
আমি চাইছি এই গ্রামটাকে বাঁচাতে। আমি জানি শয়তানটা খুব শক্তিশালী, কিন্তু তাকেও শেষ করার উপায় আছে। সব শয়তানেরই শেষ আছে। আপনি শুধু একটু সাহায্য করুন আমাকে।
নড়ে চড়ে উঠল এবার বৃদ্ধ মশারির ভেতর।
মারিশপুর আগে এমনটা ছিল না, পাঁচটা গায়ের মতো ছিল। সুলেমান ছিল আমার দোস্ত, জিগরি দোস্ত। একসাথে মাদ্রাসা যেতাম, একসাথে খেলতাম। ওর আম্মির ইন্তেকাল হল একদিন, ভুগত চাচি, ইন্তেকাল হবে সবাই জানত। সুলেমান সামলে নিয়েছিল, চাচা ফের নিকাহ করে বসল দু তিন মাসের মাথায়। নতুন চাচি খুব রূপসী, রূপ যেন ঠিকরে বেরোচ্ছে, হুর পরি একেবারে ভালো ছিল চাচি, যত্ন আত্মি করত সুলেমানের। সুলেমানও মানিয়ে নিয়েছিল, সব ঠিকঠাক চলছিল। বদলতে শুরু হল কয়েক মাস পর থেকে। সুলেমানের মাদ্রাসা যাওয়া বন্ধ হল প্রথমে। এটা সেটা বলে সে কোনো বাহানা দিত, তারপর আস্তে আস্তে খেলার সময় কমতে থাকলো। চুপ মেরে গেছিল ছেলেটা, জিজ্ঞেস করলে উত্তর দিত না, এড়িয়ে যেত, মনমরা হয়ে থাকত যেন। চেহারাটাও শুকিয়ে যাচ্ছিল। একদিন না বলে ওর বাড়ি হাজির হলাম। বাড়ির উঠোনে পা দিতে কেমন যেন লাগলো একটা, নি কোনো উঠোন কিন্তু সব মরা গাছ, অনেক গাছপালা ছিল ওদের উঠোনে, সব মরে গেছে দেখলাম। বিকেল তখন ঘরে উঁকি দিয়ে ডাকতে গিয়েও থেমে গেলাম। ভিড়ভিড় আওয়াজ আসছে ঘরের ভিতর থেকে, সাথে উগ্র একটা গন্ধ। কিসে ঠিক জানি না, তবে খুব ঝাঁঝালো। কি মনে হতে এগুলাম ঘরের ভিতর দিকে, ঠিক হচ্ছে না বুঝেও এগোলাম। ওদের শোবার ঘরে একটা ওই লম্প জ্বলছে, তার সাথে পিছন ফিরে বসে সুলেমান নিচু হয়ে কিছু একটা পড়ছে দুলে দুলে। সামনে মুখ নিচু করে বসে চাচি, ভীষণ সেজেছে চাচি, ঝলমল করছে জামা কাপড়, পড়ছে সুলেমান হঠাৎ একটা বেত দিয়ে মারল চাচি তাকে, ও কুঁকে উঠল, তারপর আবার পড়তে শুরু করল দুলে দুলে। আবার কিছুক্ষণ পর একই ব্যাপার হল, চাচি আবার মারল বেত দিয়ে, এবার পরপর দু চারবার আরো জোরে কুঁকে উঠল সুলেমান, পড়তে শুরু করল আবার। আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি মনে হনে ওরা খেয়াল করেনি, হঠাৎ দেখি কালো ধোঁয়া, কালো মানে সে মিষ কালো, ধোঁয়ার জন্না একটা, কোথেকে এলো বুঝলাম না, ঘরের মধ্যে একজোট হয়ে ধোঁয়াটা দাঁড়িয়ে রইল। বিচ্ছিরি একটা গন্ধ এলো নাকে, পচা গন্ধ। ঠিক তখনই চাচি সুলেমানের একটা আঙুল নিয়ে লম্ফর আগুনে দিয়ে দিল, চিৎকার করে উঠল সুলেমান। এবার আমিও চেঁচিয়ে উঠলাম, চেঁচাতে চাইনি, বন্দুকের অমন ভাবে কষ্ট পেতে দেখে সামলাতে পারেনি নিজেকে। চাচি চমকে উঠল, আগুন চোখে তাকিয়ে বলল,
কি করছিস তুই এখানে?
পরিষ্কার দেখলাম চাচির চোখ দুটো নীল হয়ে জ্বলছে, সাথে সাথে সুলেমান ফিরে আমাকে দেখলো আর চিৎকার করে বলল,
পালা 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 জলদি পালা।
ছুট দিলাম, কোন দিকে না তাকিয়ে ছুট দিলাম, সোজা বাড়ি এসে শুয়ে পড়লাম। তারপর ধুম ঝড়, সে ঝড় আর কমে না। একদিন ওই জ্বরের ঘরে দেখি চাচি দেখতে এসছে, আমি তো ভয়ে সিটিয়ে গেলাম, ফল নিয়ে এসেছিল, মাথার কাছে বসল, আমি যা করতে যেতে আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল,
তোর দোস্তের খুব জলদি ইন্তেকাল হবে, যেতে হবে তো তোকে।
কেঁপে উঠলাম শুনে। পরদিন আশ্চর্য ভাবে জ্বরটা পুরো কমে গেল, সেদিন বিকেলেই খবরটা পেলাম, চাচি গায়ে আগুন দিয়েছে। সবাই ছুটে গেল, আমিও গেলাম, চাচা কাঁদছে খুব, সুলেমান দেখলাম বেশ খুশি খুশি, কেউ হয়তো বসল না, আমি ঠিক বসলাম। চাচিকে গোসল করানোর মতো অবস্থা ছিল না, পুরে ঝুল হয়ে গেছিল। তখন দাফন সব মেটার পর সুলেমান ফিসফিস করে বলল,
ওটা ওটা একটা শয়তানি ছিল জানিস তো, গেছে বেশ হয়েছে।
তুই কি করেছিলি সুলেমান সেদিন?
ওই মেয়ে মানুষ করা তো রোজ।
কি?
ও সাক্ষাৎ শয়তানি ছিল, শয়তান ডাকতো আমাকে দিয়ে ঢাকাতো, আমার বয়স 15 হয়নি এখনো তো, তাই
শয়তান ডাকাতো মানে
ঘোল ডাকতো, ঘোলকে ঘোলকে ডাকিয়ে তাকে দিয়ে সব করাতে চাইতো।
সে আবার কে?
বিশাল বড় শয়তান, জিনের মতো।
জিন শুনে ভয় পেলাম আমি খুব, আস্তে আস্তে বললাম,
তুই ঠিক আছিস তো তোর? কিন্তু চাষি এই গায়ে আগুন দিল কেন?
ওই দিয়ে দিয়েছে ঘুল, শয়তানিকে শয়তান এসে মেরে গেছে।
মেহরবন আর কথা বলাতে সাহস পায়নি, বাড়ির ছেলে এসছিলাম, ঠিক তিন দিনের মধ্যে খবর পেলাম সুলেমানের শরীর খুব খারাপ, যাবো না ভেবেও গেলাম দেখতে, বিছানার সাথে মিশে গেছে ছেলেটা, চোখ গর্তে, চোখের কোণে গাঢ় কালো কালি, গাল ঢুকে গেছে। একই অবস্থা এই কদিনে, চাচা দেখলাম কান্নাকাটি করছে, আমার আব্বাও গেছল, ওদের কথা শুনলাম, চাচা বলছে
কি হলো জানা নাই, দুটো বিবি মরল, ছেলে মরতে বসেছে, ঘরে শয়তান এসছে, টের পাই শয়তান এসছে, দেখতে পাই সবকে নিয়ে যাবে, সবকে নিয়ে যাবে।
আব্বা কিছু সান্ত্বনা কথা বলল, তারপর মৌলানা সাহেবকে ডাকবে বলল। পরদিন সুলেমান ঘুমোচ্ছিল, চলে আসতে যাব, হঠাৎ চাচা ডাকল, কাঁদতে কাঁদতেই বলল,
তোকে ডাকসের বাপ, দেখ কি বলে।
গেলাম আমার ঘরে, কষ্ট করে শ্বাস নিচ্ছে সুলেমান, হাসল একটু, বললাম,
আব্বা কাল মৌলানা সাহেবকে নিয়ে আসবে এখানে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবি।
আজ রাতের মধ্যেই চলে যাব আমি, তোকে একটা কাজ করতে হবে দোস্ত, আমার আমার ইন্তেকালের পর গোসল কাফন করিয়ে ওই ওই জংলা মাঠের ওখানে ফেলে দিবি, যেন যেন দাফন না করে, ও এটাই চায়, ও নয়তো নয়তো সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে।
কি বলছিস এসব, তুই ঘুমো তো, ঘুমো,
শোন শোন, ঘুম এসে গেছে, ওকে ডাকা, ঠিকঠাক হয়েছে, ও চলে এসেছে, ওই গ্রাম কে ফেলবে যদি না আমাকে দেওয়া হয় ওর কাছে।
কি বলবো বুঝতে পারলাম না, সুলেমান আবার বলল,
এই গাঁকে খেতে, এই গাঁকে খেতে ওর একদিন লাগবে, ওকে ওকে আটকানোর একটাই রাস্তা, আমি সেটা করেছি, তুই দেখবি এটা, আমি তো থাকবো না এই গায়ে, যত ইন্তেকাল হবে কেউ তাফান হবে না, সব ঘুলকে দিতে হবে।
তুই থাকবি না কেন দোস্ত, তুই তুই ঠিক হয়ে যাবি, তুই তুই দেখিস তুই ঠিক হয়ে যাবি, মৌলানা সাহেব তো আসবে।
না রে, আমাকে দিয়ে ডাকিয়েছে ওকে, আমাকে ও নেবেই, আব্বাকে দেখিস।
বলে একটা খাতা দিয়েছিল আমার হাতে, বলেছিল ওই শয়তানের খাতা, ওটা সেই লিখেছিল, আর ইন্তকালের পর সবাইকে দেখাতে, খুলে দেখলাম হলুদ কালিতে লেখা সব। পরদিন ভোর রাতে ইন্তকাল হল, তখন খাতাটা আমি বের করে দিয়েছিলাম আব্বার কাছে, আব্বা সবটা পড়ল শুনল, তারপর মৌলানা সাহেবকে দেখালো সব, সবটা পড়ে উনি বললেন, সুলেমান ঠিক ভুলে গেছে, এই গাঁকে বাঁচানোর একটাই রাস্তা, মরা ওই খাউলকে দিতে হবে। তখন ওই মাঠ ভরা গাছ ছিল, ঘাস ছিল, আস্তে আস্তে সব ন্যাড়া হয়ে গেল, সেই থেকে চলছে।
সবটা দম বন্ধ করে শুনল নাজিয়া।
একবার দাফন করা হয়েছিল এক ছেলেকে, কম বয়স, তার আম্মি কিছুতেই তাকে ফেলতে দেবে না, তাই বাধ্য হয়ে দাফন করা হল। সেদিন দুপুরবেলায় হঠাৎ ঝড় উঠল, আমরা সব দাফন করে ফিরছি, সে সময় ঝড় আর দেখিনি, সে মনে হয় সবাইকে উড়িয়ে নিয়ে যাবে এমন ঝড়। বাজ পড়ছিল খুব, তারপর ওই ওই বিকট পচা গন্ধ হাওয়ায়, সাথে একটা খটখট শব্দ যেন দাঁতে দাঁত ঠুকছে কেউ। ওই আওয়াজ ওই প্রথম শুনি সেদিন আমরা। ঘরে ঢুকছি যখন সবাই, ওই ছেলের বাড়ি থেকে চিৎকার, ছুটে গিয়ে দেখি দাফন করা ছেলে ঘরের দোরে বসে আছে, হলুদ হয়ে গেছে পুরো, বসে যেন ঢুলছে ঢুলছে, মরা মানুষ অমন বসে থাকতে দেখে সবার তখন অবস্থা খারাপ। কি করবো ভাবছি সবাই, হঠাৎ ছেলেটা ফেটে চৌচির হয়ে গেল, চারিদিকে ছিটকে পড়ল, ওর শরীর মাংস ছিটকে পড়ল এদিক ওদিক। এরপর থেকে আর কেউ কখনো সাহস করেনি।
খাতাটা আছে চাচা জান, দিতে পারবেন?
আছে তো আছে, বের করি।
বৃদ্ধর চৌকির তলায় রাখা ট্রাঙ্ক থেকে বেরোলো একটা জোড়া জীর্ণ খাতা, সেটা হাতে নিয়ে দেখল নাজিয়া। হঠাৎ মনে হল দিবার নানিকে যখন ফেলে আসছিল তখনও এমনই হয়েছিল না ওদের সাথে? ফরিদা বলেছিল,
বেশ চাচা জান, অনেক শুকরিয়া আপনাকে, আল্লাহ আপনার ভালো করুন, আমি চলি।
শোনা বেটে, তোমার সাথে কথা আছে একটা, শোনো।
এই গৌল রূপ বদলাতে পারে, এই গৌল মানুষের স্মৃতি শক্তি খেয়ে নিতে পারে, মরা খাবার সেও দ্বিগুণ শক্তি আসে ওর স্মৃতি শক্তি খেলে, মানুষকে সব ভুলিয়ে দিতে পারে, নিজেকেও ভুলিয়ে দিতে পারে। যদি কেউ পুরোপুরি এর দলে জড়িয়ে পড়ে তাহলে আর বেরোনো অসম্ভব, সে সব ভুলে যাবে, মৃত মানুষকে দেখতে পাবে, জীবন্ত মানুষকেও দেখতে পাবে, যেগুলো আসলে সল। এই গৌলকে ডাকছি, সে আমার হয়ে থাকবে, যা বলবো করবে, এদের ডাকতে পারলে এরা আসে, যা চাইবো তাই করে দেবে, প্রচুর ক্ষমতা আসবে আমার মধ্যে, আমার বহুদিনের দাগ সে ফেলতে পারবে না, সে আসছে। আমার নিজের পোষ মানা এক গৌল। শাদিটা করার আসল কারণ ওই ছেলেটা। এই বয়সের একটা ছেলে নিষ্পা, এদের ডাকে জলদি সারা দেবে গৌল। ও এসেছে, এটা কি চাইল? এটা আমি কিভাবে গাঁয়ের লোককে বোঝাবো? শুনবে কেন তারা আমার কথা? আমি গৌল ডেকেছি, শুনলেই তো এরা তাড়িয়ে দেবে আমাকে। অবাধ্য হয়ে উঠছে এটা, হাঁস মুরগিতে চলছে না এর, এর মানুষ চাই, তবেই আমাকে শক্তি দেবে।
বিচ্ছিন্ন ভাবে লেখা সব, তারিখ নেই, যখন যেমন পেরেছে লিখেছে মহিলা।
না না, একে তো পোষ মানাতে পারছি না। কি যদি এ আমাকে মেরে ফেলবে? ভুল করলাম।
এতদূর পড়ে খাতাটার শেষ অবধি চোখ বুলিয়ে বন্ধ করল নাজিয়া।
খুব ভালো হয়েছে তেহারি গোস্ত, দারুণ হয়েছে বেটি।
হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
আমি আর নানি দুজন খাচ্ছে পাতিল ভরা মাংস। ওরা বলে দিয়েছে দিবা রেঁধেছে, এক একবার এক একজনকে দেখতে পাচ্ছে।
আমি কি খাবো দিবা?
বিতান বলল, ও ঘরের এক কোণে জড়ো সড়ো হয়ে বসে।
কি খাবি? তেয়ারি খা।
না, ওরা তো সব খেয়ে ফেলছে, আমি কি খাবো?
কি করবো তাহলে?
আমাকে আরো গোস্ত রান্না করে দাও।
তুই আবার তুমি বলছিস কেন আমাকে?
গোস্ত করে দাও দিবা।
সব তো শেষ, আর তো নেই।
এই যে গো বেটি, কত গোসব নেবে নাও না, কত খাবে খাম না।
দরজার কাছে রাবেয়া আপা, তার হাতে একটা ডেকচি, তাতে ভর্তি গোস্ত, তাজা রক্ত মাখা। রাবেয়া আপার মাথাটা কেমন যেন এলোমেলো লাগছে, যেন যেমন তেমন করে বসিয়েছে কেউ। আপার হাত পেট বুক দিয়ে রক্ত পড়ছে টপটপ করে, ভিজে চুপচুপ করছে কাপড়। আপা হাসছে ডেকচি নিয়ে।
রাবেয়া আপা, তোমার তো কেটে গেছে সারা গা।
ওই গোসত আনলাম, আবার তাতেই পেটের কাজটা কাটলো, বাকিটা ওই ছেলেটার থেকে নিয়েছি, অনেক আছে এখনো।
ও আচ্ছা।
ঘর ঘুরিয়ে দেখল দিবা, নানি আম্মি বিতান কেউ নেই।
আপা কি হবে এত গোস্ত, ওরা তো নেই।
এই তো আমি, যাও রান্না করো।
রান্নাঘরে গিয়ে ফের বিরাট একটা কড়াইতে গোস্ত চাপিয়েছে দিবা, মশলাপাতি দিয়ে জল দিয়েছে, টকবক করে ফুটছে। এখন শুধু রাবেয়া আছে পাশে, গ্যাসের স্ল্যাবের ওপর দাঁড়িয়ে আছে, কেমন একটা ঝুঁকে পড়েছে। কালো কাপড় টাঙিয়েছে ঘরে নাজিয়া, ঠিক তার সামনে বসেছে। কাপড়টায় কতগুলো কচু পাতা পিন ফুটিয়ে রেখেছে পরপর, তাতে হলুদ লাগানো, একটা পাথরের বাটিতে ভর্তি হলুদ বাটা। স্নান করে ভিজে শরীরে ভিজে বস্ত্রে বাবু হয়ে বসেছে সে। সামনে আগুন জ্বলছে, খাতাটা রাখা মেঝে, সামনে কিছু সরঞ্জাম রাখা, একটা লোহার ছুরি, কালো উল, পান পাতা, গোটা হলুদ। বলতে বলতেই কাজ করতে থাকলো নাজিয়া। সময় খুব বেশি নেই, আজ রাতের মধ্যেই করতে হবে যা করার। একটা মাটির পুতুল তৈরি করে তাতে দড়ি আর কালো উল মুড়ে দিয়েছে নাজিয়া। তার চোখের জায়গায় দুটো সাদা সর্ষে, নাকের জায়গাতেও তাই, ঠোঁটের জায়গা শুধু সেলাই করা কালো উল দিয়ে। পুতুলটার সামনে একটা কচু পাতার উপর শোয়ালো নাজিয়া।
আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল খুবছি ওয়াল খাবাইজ।
দু হাতের ছেটোয় হলুদ বাটা লেপে নিয়ে সেই হাতেই খাতাটা টানল নাজিয়া। শেষের দিক থেকে পাতা উল্টাতে লাগল।
বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবানা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মারা কাতানা।
বলতে বলতে নাজিয়া একটা পৃষ্ঠায় এসে থামল। চোখটা জল জল করে উঠল তার। সুরা থামিয়ে সে এবার বেশ জোরের সাথে বলল,
আমি সামান্য মানুষ, আমার একার ক্ষমতা নেই ওই ঘৌলকে শেষ করার। আমার সাহায্য লাগবে তোমার। আমি আমি জানি তুমি আছো, বহু বছর ধরে আছো, কোনো ফেরেশতা নিতে আসেনি তোমাকে, কালো অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ। আমি তোমাকে এর থেকে মুক্ত করে দেব, এটুকু ক্ষমতা আমার আছে। তোমার জান্নাত নসিব হবে কিনা আমি জানি না, তবে তুমি এত বছর ধরে যে কষ্ট পাচ্ছ তার পাবে না। আমাকে সাহায্য করো, এই গ্রামকে বাঁচাও, ওই নির্দোষ মেয়েটাকে বাঁচাও। ওই মেয়েটাকে কব্জা করে রেখেছে ঘৌল। আজ রাতটা খেলবে ওর সাথে ইচ্ছে মতো। ওর বহু বছরের কিছু ইচ্ছে পূরণ করাবে মেয়েটাকে দিয়ে, তারপর তারপর নিয়ে যাবে, খেয়ে ফেলবে মেয়েটাকে। দয়া করো, দয়া করো, আমি জানি তুমি আছো এখানে, আমি জানি।
পুতুলটা নড়ে উঠল, ঠোঁটে মৃদু হাসি দেখা গেল নাজিয়ার।
তুমি করবে তো আমাকে সাহায্য?
কেন, আমাকে কেন মরতে হলো? আমি কার কি খারাপ করেছিলাম, কেন মরতে হলো আমাকে?
একজন কিশোর আর বৃদ্ধ যদি সমবেত স্বরে কথা বলে যেমনটা শোনাবে, ঠিক তেমন শোনালো। কথাগুলো যেন কোনো এক গ্রহ থেকে এলো।
তোমার কোনো দোষ ছিল না, তোমার সাথে অন্যায় হয়েছিল, সেটা আমি ঠিক করতে পারবো না, সেটা আমার হাতে নেই, কিন্তু তুমি পারবে।
পুতুলটা কিছুক্ষণ স্থির, তারপর পাকাল মাছের মতো খলবলিয়ে উঠল। আর একবার খাতার শেষের দিকের পৃষ্ঠাগুলো দেখে নিল নাজিয়া। এরপর কি কি করতে হবে বুঝে নিল। ভাগ্যিস খাতাটা পেয়েছিল, নয়তো আদৌ কতটা কি করতে পারত জানা নেই। চালান ছাড়া এসব কাজ অসম্ভব। চালানের মতো পোষ্য আত্মা বা জিন নেই নাজিয়ার, সেও সব করে না। কিন্তু আজ দরকার ছিল, একজন মুক্তি পায়নি এমন মৃত মানুষ ছাড়া ওই ঘৌলকে শেষ করা অসম্ভব ছিল। এই খাতা পড়েই নাজিয়া বুঝেছিল সুলেমানের রুহ মুক্ত নয়, সে দুগ্ধে মরছে এত বছর ধরে। ওর আম্মি নিজেই একথা লিখেছিল। ওই মহিলা জানত যাকে দিয়ে ঘৌলকে ডাকাচ্ছে তাকে ঘৌল মেরে ফেলবে, সেজন্যই মহিলা নিজে না ডেকে সুলেমানকে দিয়ে ডাকিয়েছিল। দিবার বাড়ির সামনে এসে নাজিয়া যখন দাঁড়াল তখন মাঝরাত। সে ছোট্ট একটা পুঁটলিতে কিছু জিনিস এনেছে, আর সাথে আছে সুলেমানের রূহ। সে ঝুলিতে না, শূন্যেও না, নাজিয়ার এক কাঁধে বসে আছে। প্রবল ব্যথা লাগছে নাজিয়ার, একটা কাঁধ ঝুঁকে আসছে, কিন্তু কিছু বলা যাবে না। এ তার পোষ্যজিন নয় যে তার হুকুম তামিল করবে। দিবাদের উঠোনে সেই খাটেই বিতানের মৃতদেহ পড়ে, গন্ধ বেরোচ্ছে, মাছি ভনভন করছে, চারপাশে রক্ত গঙ্গা। যেন এক কোণে রাবেয়ার পা দেখতে পেল, বাকিটা অন্ধকারে ঢাকা। দরজায় ধাক্কা দিল নাজিয়া। ভেতরে আলো জ্বলছে, সুরা পড়া এক মুহূর্তের জন্য থামাচ্ছে না।
কে? কে?
দরজা খোলো।
কে তুমি?
আমি নাজিয়া।
দিবার চোখটা লেগে এসেছিল, সে ধড়মড়িয়ে উঠে বসল, নামতে গেল খাট থেকে। তার আগেই রাবেয়া আপা হেসে উঠল।
তুমি উঠছ কেন? শুয়ে থাকো, আমি খুঁজছি।
দিবা খাট থেকে নেমে এলো, তাও দেখলো তড়তড়িয়ে নিচে নামলো রাবেয়া আপা। ধড়াম শব্দে দরজা খুলে দিল, তারপর বিকট একটা চিৎকার করে উঠল। ঠিক যেন হাজার শিয়াল একসাথে ডাকছে। দিবার মনে পড়ল, এই আওয়াজটাই এখানে আসার সময় পেয়েছিল।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।
নিচ থেকে নাজিয়া আপার গলা শুনতে পেল দিবা। পরক্ষণেই দেখল নানি পেছনে এসে দাঁড়িয়েছে। দিবার কাঁধে হাত রেখে হাসলো এক মুখ, বলল,
যাও তো বেটি, ওই বটিটা দিয়ে ওই মেয়ের মুন্ডুটাও নামিয়ে দিয়ে এসো। না কেন, ওই রাবেয়ার মুন্ডুও তো নামালে, এটাও নামাও, যাও।
যা বেটি যা, ওই মেয়েটারে শেষ করে দিয়ায়, যা।
না,
যা বলছি।
যাও না দিবা, রাবেয়া আপাকে তো কি সুন্দর মেরে দিলে, কেমন গলাটা নামিয়ে দিলে মাখনের মত।
বিতেন তুই যা, তুই নেই, তুই না, তুই যা, যা।
নেই
আমি তো আছি দিবা।
আমি আছি দিবা,
আমি আছি বেটি।
ইঞ্জন তিন দিকে দাঁড়িয়ে, কিন্তু একসাথে দেখা যাচ্ছে না কাউকে।
দিবা দিবা, ওরা কেউ নেই, সব ঘৌলে ছল, সবাই মরে গেছে।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরমান যাল্লাযী يَشْفَهُ إِنَّهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِهِمْ وَمَا خَلْفَهُمْ
তারা তাড়ি যা দিবা, ওটারে মার, নয়তো তোরেই খেয়ে ফেলব।
আমির মুখটা বিভৎস দেখাচ্ছে, দাঁতগুলো বিভৎস বড়, খটখট করে আওয়াজ করে উঠল দাঁতে।
না, তুমি আম্মি না, তুমি শয়তান, যাও তুমি।
তবে রে হারামজাদি,
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম।
বলতে বলতে উপরে উঠে এলো নাজিয়া। দিবা দেখল সে বাঁদিকে হেলে গেছে পুরো, একটা শিশি থেকে জল নিয়ে ছুঁড়ে দিল নাজিয়া দিবার দিকে। সেই আওয়াজটা, সাথে কেমন একটা গড়গড় শব্দ, বিড়াল যেমন গড়গড় করে ঠিক তেমনটাই। নাজিয়া তাড়াতাড়ি এসে দিবার হাতে কিছু একটা কাগজের টুকরো গুঁজে দিল, শক্ত কিছু আছে ভেতরে।
দিবা দিবা, এটা হাতছাড়া করবে না, যাই হয়ে যাক, হাত থেকে যেন এটা না পড়ে যায়।
বলেই নাজিয়া বাঁ কাঁধটা ঝাঁকালো জোরে, সোজা হয়ে দাঁড়ালো, তারপর অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে বলল,
যা কথা দিয়েছি আমি রাখব, তুমিও তোমার কথা রাখো, আজ তুমি ভালো রো, তুমি কথা রাখবে আমি জানি।
এক নাগাড়ে সুরা বলে যেতে লাগলো নাজিয়া।
ওয়ালা ইউহিতুনা বিশাইয়িন মিন ইলমিহি ইল্লা বিমা শা,
সাথে ছোট একটা পুঁটলি থেকে কিসব বের করে ছড়িয়ে দিতে লাগলো সামনে। হঠাৎ দিবা দেখল একটা মেঘের মতো জিনিস নড়ে চড়ে উঠল, কালো গাঢ় মেঘ, যেন এখনই বৃষ্টি নামবে। মেঘটার আকৃতি যেন চার পেয়ে জন্তু, শিং আছে চারটে, মাথাটা ন্যাড়া, স্পষ্ট নয় কিন্তু আদলটা ওরকমই। সেটা ছড়িয়ে পড়ল ক্রমশ, আকৃতিতে বড় হতে লাগলো। দিবা দেখল নানি লাল টকটকে মুখ করে এগিয়ে আসছে, আস্তে আস্তে তার দাঁতগুলো বড় হচ্ছে সব। খটখট আওয়াজ করতে করতে এগোচ্ছে। এতটাই লাল হয়ে গেছে মুখটা যেন এখনই রক্ত বেরিয়ে আসবে। দিবার দিকে আক্রোশ ভরা দৃষ্টি নিয়ে এগিয়ে আসতে লাগলো। আচমকা মেঘটা যেন গিলে ফেলল নানিকে। এবার বিতান নিচ থেকে উপরে আসছে যেন। বিতানের পিঠে রাবেয়া আপা। বিতান যেন বয়ে নিয়ে আসছে রাবেয়া আপাকে। দুজনেরই শরীর ছিন্ন ভিন্ন, দুজনেই হাসছে সব দাঁত বের করে। চোয়ালের সব দাঁত দেখা যাচ্ছে দুজনের, পা দোলাচ্ছে রাবেয়া আপা। মেঘটা আরো ছড়িয়ে পড়ল, ঠিক যেন গিলে ফেলল দুজনকে। দিবা দেখল সিঁড়িতে ছড়িয়ে পড়ল মাংসের টুকরো, রক্ত, নিজের পায়ের কাছেও দেখল হাড়ের মতো কিছু পড়ে। বিদ্যুৎ চমকালো এত জোরে যে ঘরময় যেন নীল আলোয় ভরে গেল। প্রবল ঝড় হচ্ছে বাইরে। নাজিয়া এক মুহূর্ত থামেনি, সে সুরা বলেই চলেছে। সেই পচা গন্ধটা ঢেকে ফেলল চারদিক, সাথে সেই হাজার শেয়ালের ডাক আর দাঁত খটখট করার প্রকট শব্দ। রাবেয়া এবার পুটলি থেকে একটা পুতুল বের করল, কালো পুতুল। কিসব সুরা বলে ফুঁ দিল পুতুলটার সারা শরীরে, তারপর সেটা ছুঁড়ে দিল ওই শব্দ লক্ষ্য করে। সাথে সাথে শব্দগুলো দ্বিগুণ হল। কয়েক মুহূর্ত, তারপর বাড়ির সবকটা জানলার কাঁচগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ল। ঝনঝন শব্দে কানে তালা লেগে গেল দিবার। একটা মিষ্টি গন্ধ পেল, তারপর বিবশ হয়ে গেল স্নায়ু। চোখ দুটো বোঝার আগে শুনতে পেল নাজিয়া বলছে,
দিবা, দিবা ও চলে গেছে, শয়তানটা চলে গেছে। এবার তুমি মূর্ত, বাড়ি ফিরে যেতে পারবে। এবার
সাত মাস পরের কথা।
এখন আমরা একটা বাচ্চা নিতেই পারি।
না না।
কেন, কবে আমাদের বিয়ে হয়েছে এখনো? আগে নয় তোর ভয় ছিল যে গায়ে পাপ আছে, এখন তো আল্লাহর দয়া সেসব নেই।
আল্লাহর দয়া শুধু না, বলো নাজিয়াপার দয়াতেও।
ঠিক, তোর নাজিয়াপা এক আশ্চর্য মহিলা বটে।
আপা যে কোথায় চলে গেল আপা তো বলতোই, আল্লাহ কাজের জন্যই আপাকে পাঠায় কিছু জায়গায়, কাজ হয়ে গেলেই চলে যায় আপা।
আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার ঘুমো।
বউটা দুঃখ নিয়েও নিশ্চিন্ত মনে চোখ বুঝল। নিকা হওয়ার পর থেকে যা যা দেখেছে ভাবলেই বুক কাঁপে। এখন দিব্যি আছে সব, বাকি পাঁচটা গ্রামে যেমন দাফন কাফন মিলাদ, আজ তো আবার মোড়লের আব্বার ইন্তেকাল হল। চোখটা লেগে গেছিল বউটার, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। একটা আওয়াজ পেল, ওদের ঘর কবরস্থানের কাছেই। পাশ ফিরে শুয়ে পড়ল বউটা। এই মারিচপুরে একমাত্র ওর সাথেই একটু মিশত নাজিয়া আপা। দিবাদের বাড়ির ওই ঘটনার পর যখন দিবা চলে গেছে, বাড়িটায় তালা ঝুলে গেছে, ওর কাছের মানুষটার যেটুকু দেহ বাকি ছিল তার সৎকার হয়ে গেছে এখানেই। রাবেয়া আপার টুকরো টাকরাও যখন দাফন হয়ে গেছে, যখন সব শান্ত, সবাই যখন নিশ্চিন্ত, তখন একদিন আপা এসেছিল ওর ঘরে। বউটা অবাক হয়েছিল, কোনোদিন আপা আসেনি, ওই যেত মাঝে মধ্যে। তখন আপা বলেছিল ওকে কথাটা, ওই মোড়লের বাপটা চাইলে বাঁচাতে পারত ওই সুলেমানকে, ও নাকি জিগরি দোস্ত ছিল। সুলেমান বলেও ছিল দোস্তকে, কেঁদেছিল, একবার শুধু ডাকতে হতো ওই গৌলকে, সাতটা বকরি একসাথে দিলে বেঁচে যেত সুলেমান, কিন্তু ওর সাহসে কুলোয়নি। বন্ধু অকালে মরবে জেনেও সাহস করতে পারেনি, বলেও নি কাউকে। সুলেমানের ইন্তেকাল হয়, কিন্তু ওর রুহ খুঁড়ছিল রাগে। বন্ধু এতটুকু কাজ করতে পারল না। ছোট্টবেলার দোস্ত ইনসাফের আশায় ঘুরছিল সুলেমানের রুহ, চাইলে সে মারতে পারত কিন্তু মারেনি। হয়তো দোস্ত বলে কোথাও মায়াও ছিল, জানে না সে, আপাও বলেনি, বলেছিল কেবল এই গায়ে আর একটা ইন্তেকালের পরেই অঘটন ঘটবে, কবর থেকে তুলে এনে খেয়ে ফেলা হবে একটাই দেহ, সেটা ওই মোড়লের আব্বার। এটাই ছিল নাকি সুলেমানের শর্ত। নাজিয়া আপার কাছে এত বছরের এই কালো ছায়া দূর করার তুলনায় এটা খুব ছোট্ট কাজ মনে হয়েছিল, সে রাজি হয়। সুলেমান তৃপ্তি করে খাচ্ছে লাশটা, আজ তার মুক্তি। চোখ বুঝে ফেলল বউটা।
শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের কাহিনী কবরের জীব। গল্প পাঠিয়েছিলেন সায়কামা। বিভিন্ন চরিত্রে পাপিয়া, দিতিপ্রিয়া, কৌশিক, কাব্যশ্রী, প্রদীপ্তা, বর্ণিশা, ঋতুপর্ণা, মৌপিয়া, অমৃতা এবং আমি তমাল। শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। শেষ হল কবরের জীব। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।